This track was downloaded from FusionBD.com.
Mentos Bhakti Jalo.
প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তোমাদের জন্য শুরু হচ্ছে সপ্তাহের সেরা শো মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ রবি এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান।
মেন্টস বাতি জ্বালাও শোটা হচ্ছে একমাত্র শো, বাংলাদেশের একমাত্র শো যেটা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির শো, যেটা সম্পূর্ণ বিদেশে রপ্তানি করা যায়
এবং ফরমালিন মুক্ত
বিদেশে যে এই শো রপ্তানি করা যায়, এটা কিন্তু ভাই ও বোনেরা এটা কিন্তু বানোয়াট কোনো কথা নয়। আমাদের এই শোর অনেক শ্রোতা বিদেশে থাকেন, আমাদের নিউ ইয়র্ক থেকে ফোন আসে, এর আগে কানাডা থেকে ফোন এসেছে এবং আমরা আমাদের ফোন একটু আগেও এসেছে সিঙ্গাপুর থেকে, কিন্তু আমরা শোয়ের প্রথম এক ঘন্টা কোনো ফোন নেব না দেখে আমরা তার ফোনটি নিতে পারিনি। তবে আমাদের আজকে শোতে রয়েছেন রাজীব হাসান। রাজীব হাসান সম্পর্কে আমি দুটো কথা বলবো, তার আগে যাই একটা হাততালি শব্দ বাজাও, এই হাততালিটা রাজীবের জন্য। যাই, এটা ভালো হাততালি হয় নাই, রাজীব যে কাজ করেছে জন্য তার আরেকটা হাততালি প্রাপ্ত। এটাও জাহিদ ভালো হয় নাই, রাজীব যে কাজ করেছে। কেন রাজীবের জন্য এই হাততালি? ভাই ও বোনেরা, রাজীব সম্প্রতি একটি কন্টেস্টে ফার্স্ট হয়েছে। কন্টেস্টটি ছিল বাংলাদেশ খামার সমিতি, দুগ্ধ খামার সমিতি, মানে যারা গরুর দুধ বিক্রি করে সেই সব খামারিদের উৎসাহিত করার জন্য তারা একটা কনটেস্টের আয়োজন করেছিল। সেখানে চারটি গরু ছিল এবং চারজন প্রতিযোগী ছিল। প্রতিযোগিতার বিষয় ছিল যে এই চারজন প্রতিযোগী প্রত্যেকটা গরু থেকে যে পরিমাণ দুধ দোয়াবেন, যিনি সবচেয়ে বেশি দুধ কালেক্ট করতে পারবেন তার জন্য তিনি হবেন প্রথম, তার জন্য বিশেষ পুরস্কার রয়েছে।
মিস্টার মিল্ক ভিটা বাংলাদেশ।
হ্যাঁ, মিস্টার মিল্ক ভিটা বাংলাদেশ, একটা হাততালি দাও। রাজীব হয়েছেন মিস্টার মিল্ক ভিটা বাংলাদেশ।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
কিভাবে হয়েছেন? চারজন প্রতিযোগী, চারটা গরু। প্রথম জন প্রতিযোগী সেই গরুর দুধ দোয়ালো, দ্বিতীয় জন দোয়ালো, তৃতীয় জন দোয়ালো, তাদেরকে একটা সময় দেওয়া হলো যে তোমরা এক মিনিট গরুর দুধ দোয়াতে পারবে। প্রথম জন তিনি এক মিনিটে এক কেজি দুধ কালেক্ট করেছেন, তার জন্য একটা জোরে হাততালি। দ্বিতীয় জন তিনি এক মিনিটে দেড় কেজি দুধ কালেক্ট করেছেন, তার জন্য একটা। যিনি তৃতীয় জন তিনি এক মিনিটে দুই কেজি দুধ কালেক্ট করেছেন। প্রতিযোগী ছিল রাজীব, ও কালেক্ট করেছে মাত্র এক আউন্স দুধ। রাজীবের জন্য একটা জোরে হাততালি। তারপরেও রাজীব ফার্স্ট হয়েছে। কেন ফার্স্ট হয়েছে জানেন? কারণ তিনটি গরু ছিল
মহিলা গরু।
রাজীব একটা ষাঁড়ের কাছ থেকে প্রায় এক আউন্স দুধ কালেক্ট করায় রাজীবকে বিচারকরা প্রথম পুরস্কার দিয়েছে। এই হচ্ছে আমাদের রাজীব হাসান, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। গরু ছাগল বাছুর কোনো কিছুই তিনি মানেন না, তিনি যেখান থেকে খুশি সেখান থেকে লিটারকে লিটার দুধ নিয়ে আসতে পারেন। রাজীব, এই যে আপনি, এই যে আপনি একটা ষাঁড়ের কাছ থেকে এক আউন্স দুধ জোগাড় করতে পারলেন, এর রহস্য কি?
রহস্যটা হচ্ছে কারণ আমি হচ্ছি একজন খাঁটি এবং অন্তঃপ্রাণ বাংলাদেশি, এবং আপনারা যারা এই গল্পটা জানেন তারা রেডিও অফ করেন, যারা জানেন না তারা এই শুধু কথা শুনবেন। সেটা হচ্ছে আমেরিকায় একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটা হচ্ছে পুলিশ বাহিনীর অনুষ্ঠান, এবং পুলিশ বাহিনীর উপর অর্পিত দায়িত্ব ছিল যে তারা বনে গিয়ে বাঘ ধরে নিয়ে আসবে। যেই পুলিশ বাহিনী যত বেশি বাঘ শিকার করে নিয়ে আসতে পারবে সেই পুলিশ বাহিনী তত দক্ষ হিসেবে প্রমাণিত হবে। তো প্রথমে আমেরিকান পুলিশ বাহিনী গেল, সে এক ঘন্টার চেষ্টায় একটা বাঘ ধরে নিয়ে আসলো। তারপর চীনের পুলিশ বাহিনীর কর্মী গেল, সে এক ঘন্টার চেষ্টায় দুইটা বাঘ ধরে নিয়ে আসলো। তারপর জাপানের পুলিশ কর্মী গেল, সে এক ঘন্টার চেষ্টায় চারটা বাঘ ধরে নিয়ে আসলো। কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনীর সেই কর্মী যেই সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে সাত আট ঘন্টার চেষ্টায় ফিরল এবং তার কাঁধে একটা হরিণ। সবাই অবাক, বলতেছে এই প্রতিযোগিতা হচ্ছে বাঘ ধরা, তুমি হরিণ ধরে নিয়ে আসলে কেন? এক মিনিট রিমান্ডে নিতে দেন, হরিণ নিজেই পেব আমি বাঘ। যাই, হাসির সাউন্ড হয়। বাংলাদেশের মানুষের পক্ষে সবই সম্ভব রয়েছে,
সবই সম্ভব, মানে
কারণ বাংলাদেশের মানুষের
রাজনীতি এটা নিয়ে খুবই হাওকাও হলো যে কেউ এক লিটার, কেউ দেড় লিটার, কেউ দুই লিটার দুধ কালেক্ট করছে, সেখানে রাজীব এক আউন্স দুধ কালেক্ট করে কিভাবে প্রথম হয়? বিচারকরা একটা সভা ডাকলেন, সভা ডাকার পর বিচারকরা বললেন যে ভুলক্রমে ওই তিনটে মানে চারটা গাভীর জায়গায় একটা ষাঁড় ঢুকে গিয়েছিল এবং রাজীবের কপালে সেই ষাঁড়টি পড়েছিল এবং রাজীব সারের কাছ থেকে এক অংশ দুধ বের করতে পারছে, যেটা পৃথিবীতে একটা বিরল
বিরল ঘটনা মানে ঘোষণার পরপরই ঘটনাটা ঘটছে জন্য এবার নোবেলটা
রাজীব পায় নাই। তো প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমাদের এই সপ্তাহের কুইজটা রাজীবকে উৎসর্গ করে, রাজীবের তিনটি গরু ছিল, এটি দিয়ে শুরু হচ্ছে এই সপ্তাহের কুইজ। শুনুন এই সপ্তাহের কুইজ।
এক কৃষকের তিনটি গরু, একটা গরু দেয় 1 কেজি দুধ, আরেকটা গরু দেয় 2 কেজি, তৃতীয় গরু তা দেয় 3 কেজি দুধ। আপনাদের বলতে হবে 3 কেজি দুধ যে গরুটা দেয় সে কিভাবে ডাকে। অপশন এ আম্মা, অপশন বি আম্মা, অপশন সি আম্মা।
সঠিক উত্তর যেটাই হোক, এ বি অথবা সি, তুমি প্রথমে মোবাইলটি হাতে নাও, মেসেজ অপশনে ঢোকো, তারপর লিখো এবিসি মেন্টোস, তারপর একটা স্পেস দাও, স্পেস দিয়ে লিখো এ বি অথবা সি, তারপর আরেকটা স্পেস দিয়ে তোমার নামটি লিখো, তারপর পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে, যত খুশি ততবার। এবং আমরা লটারির মাধ্যমে এ সপ্তাহের বিজয়ী নির্বাচিত করব। এ সপ্তাহের বিজয়ী যিনি হবেন তিনি অনেক পুরস্কার পাবেন, তিনি এবিসির পক্ষ থেকে একটা গিফট প্যাক পাবেন, মেন্টোসের পক্ষ থেকে আরেকটা গিফট প্যাক পাবেন, এবিসি এবং মেন্টোস যৌথভাবে তাকে তৃতীয় আরেকটা গিফট প্যাক দেবেন। এর বাইরে রাজীব হাসান যে 1 আউন্স দুধ বের করেছেন গরুর, সে খাঁটি দুধটি, খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ অথবা খাঁটি গরুর খাঁটি দুধ সেটি তাকে দেওয়া হবে।
এবং খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ এই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ করে একটা গল্প মনে পড়ে গেল। এই বিতর্ক প্রথম তুলেছিল ইত্যাদি, ইত্যাদিতে একটি ইয়ে দেখানো হয়েছিল, স্কিট দেখানো হয়েছিল, যাতে প্রথম প্রশ্নটা করা হয় আচ্ছা গরুটা খাঁটি, দুধ খাঁটি তো, তারপর প্রশ্ন করা হয়েছিল উচ্চ বালিকা বিদ্যালয় মানে কি যেখানে উচ্চ উচ্চ বালিকারা পড়ে। তো আমি আমার বাল্যকালে এই ইত্যাদি দেখে খুবই অনুপ্রাণিত হয়ে হঠাৎ করে হেঁটে যাচ্ছিলাম এবং আমাদের স্কুল রংপুর জেলা স্কুল ছিল এবং আমাদের স্কুলের কাছাকাছি আরেকটা স্কুল ছিল রংপুর গার্লস স্কুল। তো আমরা যেহেতু দুটি সরকারি প্রতিষ্ঠান, আমাদের মধ্যে একটা খুবই আর্থিক সম্পর্ক ছিল রংপুর জেলা স্কুল এবং গার্লস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে, আমরা খুবই একে দুই স্কুলের পরস্পরের ছাত্র এবং ছাত্রীরা মনে করতো তারা সবাই সবার আত্মীয়। তো স্কুলের সামনে হাঁটতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে রংপুর গার্লস স্কুলের সাইনবোর্ডে লেখা রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। তখন আমার হঠাৎ করে মনে পড়লো, আমি আমার বন্ধুদেরকে ডেকে বললাম দোস্ত দেখছিস উচ্চ বালিকা বিদ্যালয় মানে এখানে উচ্চ উচ্চ বালিকারা পড়ে। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম, এই এইদিকে আয়। পরে আবিষ্কার করলাম আমাদের মজিবর স্যার, যার মেয়ে গার্লস স্কুলে পড়তো, তিনি পাশেই দাঁড়িয়েছিলেন এবং জেলা স্কুলে পড়ার যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন জেলা স্কুলের স্যাররা কি পরিমাণ ভয়ানক কঠোর হন, কি পরিমাণ শাসন করেন। স্যার আমি তো ভয় একদম কাঁপছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গার্লস স্কুলের সামনে আমার পরনে রংপুর জেলা স্কুলের ড্রেস এবং রংপুর জেলা স্কুলের খুব কমন একটা শাস্তি ছিল নীল ডাউন করে রাখা। আমি শুধু একটা কথাই ভাবছি, এই যে আজকে আমি উচ্চ বালিকা বিদ্যালয় এবং নাকি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাত্ত্বিক গবেষণা করতে গিয়ে যেই ধারণাটা খেয়ে গেলাম, এর কারণ নাকি আজকে গার্লস স্কুলের গেটের সামনে আমাকে নীল ডাউন হয়ে থাকতে হবে, এটা হবে আমার জন্য এক মহা বিপর্যয়। আমি ভিড় ভিড় উপায়ে মজিবর স্যারের দিকে এগিয়ে গেলাম এবং হঠাৎ করে স্যার শুধু আমার কানটা আলতো করে টেনে দিয়ে বললো, দুষ্টু সব জায়গায় দুষ্টুমি করতে নাই। তো আজকে আমাদের আমরা স্কুল নিয়ে কথা বলবো, স্কুলের অনেক স্মৃতি নিয়ে কথা বলবো, কারণ আজকে আমাদের বিষয়টা হচ্ছে মন বসে না পড়ার টেবিলে এবং কবিতা পথে একটা বিষয়, এই বিষয় নিয়ে আমাদের আজকে গুরুগম্ভীর আলোচনা করবেন আমাদের বিশিষ্ট মন বিশেষজ্ঞ, পড়া বিশেষজ্ঞ এবং টেবিল বিশেষজ্ঞ আসিফ এন্তাস রবি।
এটা হাত পালি,
এটা হাত পালি।
যেটি হচ্ছে যে আমাদের এই শোর একটা নতুন আকর্ষণ যুক্ত হয়েছে গত 200 ধরে, সেটি হচ্ছে মুরগি অব দ্য উইক। আমাদের এ সপ্তাহেরও মুরগি অব দ্য উইক, সেটা আমরা রাত 12টার পর বাজিয়ে শোনাবো, শুনবে তোমরা এই প্রথমবারের মতো রেডিওর ইতিহাসে, এই প্রথমবারের মতো কাউকে ফোন দিয়ে বোকা বানানোর সেই গল্পটা আসছে তোমাদের জন্য রাত 12টার পর। মেন্টোস পাত্রিজাল অফ প্রেজেন্স মুরগি অব দ্য উইক।
সবাই চালাক নয়, কেউ কেউ মুরগি হয়। শুনছেন মুরগি অব দা উই উই।
মুরগি অফ দ্য উইকে এবার আমরা বেশ ঝামেলায় পড়েছিলাম, আমরা সহজে কাউকে মুরগি বানাতে পারছিলাম না, পরে শেষ পেশ একজনকে আমরা মুরগি বানাতে পারি এবং সেই অসামান্য অসাধারণ দম ফাটানো হাসির সেই মুরগি বানানোর ইতিহাসটি তোমরা শুনবে আমাদের জাস্ট রাত 12টার পর। তোমরা যাতে আমাদের সাথে বসে থাকো এই জন্য তোমাদেরকে বলা হলো। আর মন বসে না পরের টেবিল, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। আমার আজকের টপিক নিয়ে আলোচনা যাওয়ার আগে রাজীব আপনার কাছে আমার প্রশ্ন, মন বসে না পরার টেবিলে মন আসলে কি?
খুবই খুবই জটিল প্রশ্ন করলেন ভাই,
একটু জোরে বলেন বস।
খুবই জটিল প্রশ্ন করলেন, মন আসলে কি? কারণ আমি কখনো ভাবিনি মন আসলে কি, একটু আমাকে একটু সমাধান আপনি তখন ব্যাখ্যা একটু ভাবি 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 মন আসলে আপনি আপনি কি মনে করেন মন কি?
আমার মনে হয় যে পৃথিবীতে মন বলে কিছু নাই,
মন বলে কিছু নাই,
এটা 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 ভুয়া ধারণা, এটা এই ধারণার কোন অর্থ হয় না।
আচ্ছা একটা আপনার বলতে বলতে আমার মনে পড়লো, মন হচ্ছে রবি ভাই রেডিও। কেন রেডিও? কারণ রেডিও অনেক কথা বলে এবং আমরা শৈশব সেই গানটি শুনেছিলাম, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। মন হচ্ছে রেডিও, এফএম রেডিও, কারণ মন অনেক কথা বলে। না আপনি বলেন
না, আমি আমার কাছে মনে হয় যে আমাদের যে পড়া মানে আমরা ছোটবেলায় শুনে আসছি যে লেখাপড়া কলেজে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আমার কাছে মনে হয় যে এটা অত্যন্ত ভুল একটা কথা। এবং
বাংলাদেশের মানে অন্তত ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ যারা গাড়িতে চড়ে মানে পাবলিক বাসের ড্রাইভার, তারা ম্যাক্সিমাম অশিক্ষিত, গাড়ি ঘোড়া চড়ার জন্য লেখাপড়া
করে। যেমন রাজীব হাসান তিনি লেখাপড়া করেছেন, তার কোনো গাড়ি নাই,
গাড়ি নাই, ঘোড়াও নাই।
জাহিদ হাসান তার গাড়ি ঘোড়া কোনোটাই নাই কিন্তু তিনি খুবই লেখাপড়া করেছেন। আমি আমার তো কিছুই নাই, আপনার তো তাও একটা মোটর সাইকেল আছে কিন্তু লেখাপড়া করে নাই। যেমন মজিদ যে আমাদেরকে রাত্রে বাসায় পৌঁছে দেয়, ওর একটা গাড়ি আছে, বাইক আছে। হাবিব যে আমাদেরকে রাত্রে বাসায় পৌঁছে দিয়ে আসে, ওরও কিন্তু একটা গাড়ি আছে। সো এটা ছোটবেলা থেকে আমাদের একটা ভুল জিনিস শেখানো হয়েছে যে পড়ালেখা কলেজে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়ালেখার সাথে গাড়ি ঘোড়ার কোনো সম্পর্ক নাই। আদৌ পড়ালেখার কোনো প্রয়োজন আছে কিনা এটা নিয়েও আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। আমাদের তরুণ তরুণীরা বা আমাদের শিশুরা, শিশুরা ছোটবেলায় কি করবে? তাদের কাজ হচ্ছে খেলাধুলা করা, বাবা মাকে নানানভাবে যন্ত্রণা দেয়া, এটা ভাঙা ওটা ভাঙা, গোল্লা ছুট খেলা, কানামাঠি খেলা, হ্যাঁ খেলতে খেলতে ব্যথা পাওয়া, ব্যথা সেরে গেলে আবার খেলা, তারপর সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়া। এর মধ্যে অযথা পড়ালেখা ঢুকানোর কোনো প্রয়োজন নাই। পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছিলেন তারা কেউ পড়ালেখার ধার ধারেননি। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর পড়ালেখা, রবীন্দ্রনাথ ঠাকুর যদি এসএসসি পরীক্ষা দিতেন তাহলে তিনি অবশ্যই কলকাতা বোর্ডে তিনি প্রথম স্থান অধিকার করতেন কিংবা গোল্ডেন ফাইভ পেতেন। ইন্টারমিডিয়েটে তিনি গোল্ডেন ফাইভ পেতেন, তারপর তিনি ধরেন ঢাকা মেডিকেলে চান্স পেতেন, ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর তিনি বড় জোর কি হতেন, হয়তো ডেন্টিস্ট কিংবা আলসারের ডাক্তার বা এরকম কিছু একটা ডাক্তার হতেন, আমরা মহাকবিকে পেতাম না। রবীন্দ্রনাথ স্কুলে যাননি বলে সেই সময়টা তিনি অন্য কিছুতে কাজে লাগাতে পেরেছেন, তিনি চিন্তা ভাবনা করতে পেরেছেন, তিনি ক্রিয়েটিভ কিছু ভাবতে পেরেছেন, তিনি অনেক কিছু নিয়ে চিন্তা করতে পেরেছেন, চিন্তা করার ফলে আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিতাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পেতাম না। একইভাবে পৃথিবীর যারা বিখ্যাত মানুষজন আছে তারা কেউ স্কুলে যাননি, কেউই পড়াশোনা করেননি। অতএব এখান থেকে আমরা কি শিখলাম?
আমরা কি শিখলাম?
আমরা শিখলাম মন যদি পড়ার টেবিলে না বসে তাহলে এটি নিয়ে মোটেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই,
বরং
মন যেখানে বসে মনকে সেখানে বসতে দাও, মন যেখানে শুতে চায় মনকে সেখানে শুতে দাও, মন যেখানে ঘুমাতে চায় যাকে জড়িয়ে ধরে মন ঘুমাতে চায় মনকে ঘুমাতে দাও, অযথা মন নিয়ে টানাটানি করোনা করোনা করোনা। রাজীবের কি এই ব্যাপারে?
না আমি একদম আপনার সঙ্গে একমত, কারণ এই ব্যাপারে কিছুদিন আগে কলকাতার এক গায়ক গেয়েছেন, মনকে মনের মতো থাকতে দাও, মন নিজেকে মনের মতো গুছিয়ে নিয়েছে।
না 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 এটা বলা
যায় না, কি বলছে জানি,
আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
আচ্ছা আচ্ছা স্কুলে জানি তো রোজাই আসলে যেটা হয় আর কি, এবং আমি জানতাম একদিন আপনার সঙ্গে আমি রেডিতে শো করবো, এবং শো করতে গিয়ে আপনি ঠিক এই কথাটাই বলবেন, এবং ঠিক সেই সময় আমরা বাবা মা যখন আমাকে স্কুলে পাঠাচ্ছিল আমি বললাম বাবা মা আমাকে স্কুলে পাঠালো না, আমার প্রয়োজন নাই, কারণ আমার মন বসে না আমার পড়ার টেবিলে, আমার মন বসে সাগরে নদীতে আকাশে, আমার মন বসে পাহাড়ে সমুদ্রে।
রাজীব আপনি ক্লাস ওয়ানে আপনার রোল নম্বর কত ছিল?
রবি ভাই আমি ক্লাস ওয়ানে পড়িনি, আমাকে যখন স্কুলে
আপনি ক্লাস ওয়ানে পড়েননি? এটা একটা ব্রেকিং নিউজ। আমরা জানতাম রাজীব হাসান মাস্টার্স পাস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এই মাত্র রাজীব হাসান একটা প্রকাশ্য রেডিও শোতে ঘোষণা দিলেন তিনি ক্লাস ওয়ানে পড়েননি। এই জন্য একটা জোরে হাততালি।
থ্যাংক ইউ।
আচ্ছা হ্যাঁ বলেন, ক্লাস ওয়ানে পড়েন। তারপর
আমি যখন ভর্তি হতে গেলাম, স্কুলটার নাম ছিল সেন্ট সাইমন কিন্টার গার্ডেন, আমাদের রংপুরের গুপ্তপাড়ায়। তখন
এখন আপনার পাড়ার নাম গুপ্তপাড়া?
হ্যাঁ, সবই গুপ্তপাড়া। তারপর আমার প্রিয় সবই, আমি আমার প্রিয় লেখকের নামের মধ্যে আছে। যাই হোক, তো তখন তো এখনকার মতো ভর্তিযুদ্ধ ব্যাপারটা ঠিক সেরকম ছিল না, মানে অন্তত একদম এন্ট্রি লেভেলে আর কি। স্কুলে জাস্ট ওখানকার প্রিন্সিপাল আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলো, বাবা মুখের ঘরের নামতা বলো, মুখ বলো, কয়েকটা ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করলো, কয়েকটা বাক্য গঠন ধরলো। এরকম করার পর বললো, আপনার ছেলে তো খুবই ইন্টেলিজেন্ট, তাকে ক্লাস ওয়ানে আপনার ভর্তি করাচ্ছেন কেন? সে তো ক্লাস ওয়ানের পর সব পারেই, তাকে ক্লাস টুয়ে ভর্তি করে দেন। এবং বিশ্বাস করুন আর নাই করুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন ডাবল প্রমোশন পেতে মাত্র 14 বছর বয়সে সব কিছু পাশ করে ফেলেছিলেন, অতটা না হলে কাছাকাছি আমিও ছিলাম, আমাকে ক্লাস ওয়ানে পড়তে হয়, আমি একদম সরাসরি ক্লাস টুয়ে পড়াশোনা করেছি। এবং ক্লাস টুয়ে পড়তে গিয়ে রবি ভাই, আমার যেটা সত্যিকার অর্থে আমি প্রথম আবিষ্কার করেছিলাম, আমার মোর আসলে পড়ার টেবিলে বসছে না। কারণ আমাদের ক্লাস টুয়ে আমরা খুব সম্ভবত ছাত্রছাত্রী ছিলাম 14 থেকে 15 জন, তার মধ্যে নিতু নামের অসম্ভব একটা সুন্দর মেয়ে ছিল, এবং নিতুরা ছিল হিন্দু। আমার আজও মনে পড়ে যে আমি ক্লাস টু এ, আমি জীবনে
কি নিতুর গল্প বল
না, আমি
প্রতি শোতে বলছি
না, বলে
আপনার একটা মানে কি আপনি অবসেসড
না না, আমি নিতুর গল্প
আমার জানা নিতু নামে কোনো হিন্দু মেয়ে রংপুরে নাই, ঠিক আছে? আপনি বানায় বানায় একটা কাল্পনিক আছে বলেন, তারপর শুনি।
সিজোফ্রেনিয়া?
হ্যাঁ, সিজোফ্রেনিয়া।
তা আমি যখন নিতুর প্রেমে পড়লাম, তা আমার আমি খুব সরল মন নিয়ে নিতুকে বললাম, নিতু আমি তোকে ভালোবাসি। নিতু কতক্ষণ আমার দিকে একদম ঢেবা চাকা এবং অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো, করার পর বললো, তুই এইসব কথা বলছিস, এইসব কথা বললে কি হয় জানিস? আমি বললাম কি হয়? বললো, এইসব কথা বলা পাপ, আর এই পাপ কথার জন্য, পাপ কথা বলার জন্য আজকে রাতে মা কালী আসবে, আসার পর তোর পেটে পাড়া দিবে, তোর নাড়ি ভরে সব বের হয়ে যাবে। আমার সেই রাত রবি ভাই ভয়ঙ্কর বিভীষিকাময় এক রাত ছিল। ক্লাস টুয়ে আমি প্রথম রাত জেগেছি, সেটাই ছিল আমার প্রথম রাত্রি জাগরণ, এবং আমি সারা রাত আতঙ্কে ছিলাম কখন মা কালী দেবী আসবেন এবং এসে আমার পেটে পাড়া দিবেন, আমার নাড়ি ভরে বের হয়ে যাবে। এবং রবি ভাই আজকে আমার 26 বছর বয়স, 26 বছর বয়সে এসে গত ক্লাস টুর পর এই যে ধরেন মাঝখানে 20টা বছর কেটে গেছে, এই 20 বছরে আমার আমি শত সহস্র অযুত নিযুত লক্ষ কোটি রাত জেগেছি, এবং রাত জাগার পর আমার উপলব্ধি মা কালী দেবীও আসে না, নিতুরাও আসে না, শুধু রাত জাগারই থাকে।
আমি মানে আমি যেটা করছিলাম রাজীব, আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল, আমার ক্লাস ওয়ানে আমি ক্লাস ওয়ানে যে ফাইনাল পরীক্ষা ওইটা দেওয়ার পর ক্লাস টুতে যখন উঠি তখন আমার রোল নাম্বার হয়ে যায় 1, আমি ক্লাসে ফার্স্ট হই।
আমি জানি আপনি খুব ভালো ছাত্র। না না
না না, বলে বলার কিছু না,
আমি একটা কথা বলি, আপনি বলেন গল্পটা বলেন। আমি যদি একটা কথা বলি যে বাংলাদেশের জনৈক কলাম লেখক আছেন, তিনি সবসময় বলেন যে জনৈক অমুক বলেছিলেন, মানে তার সবসময় সাক্ষী থাকে জনৈক নাইলে মৃত্যু। হ্যাঁ, এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি তো প্রুফ করার উপায় নাই, তার সে তিনি লিখলেন বঙ্গবন্ধু আমার কাঁধে হাত দিয়ে বললেন পারবি, তুই পারবি, এই সময় পাশে দাঁড়িয়েছিলেন মরুমম। এখন মরুমমুকের পক্ষে তো এসে বলা সম্ভব না, বঙ্গবাই ঘটনা ঘটেই
ঘটেনি।
এখন
এবং এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর আমার বাবার মাথায় গেঁথে গেল যে তার ছেলের রোল সবসময় এক থাকতে হবে, এবং আমার জীবন যৌবন দুইটাই দুর্বিষহ হয়ে গেল। আমাকে প্রতি মানে পুরো পুরোটা বছর পাগলের মতো, ছাগলের মতো, গাভীর মতো, গরুর মতো পড়তে হতো যাতে আমার রোল এক সবসময় থাকে। এবং এটা করতে গিয়ে আমি ক্লাস 1-5 আমার পুরো জীবনের এই সবচেয়ে আনন্দময় সময়টা পুরোটা নষ্ট করছি। একই ঘটনা ক্লাস 5 আরেকটা ভুল করলাম, ক্লাস 5 আমি বৃত্তি পেলাম। বস
আরেকটা হাসি সঙ্গ আশিবেন্দ্র রবি ক্লাস 5 বৃত্তি পেয়েছিলেন।
তখন ক্লাস 5 বৃত্তি পরীক্ষা দেওয়ার অপশন ছিল এবং ক্লাস 8 বৃত্তি পরীক্ষা দেওয়ার অপশন ছিল। তো ক্লাস 5 বৃত্তি পাওয়ার পর আমার বাবার মাথায় আবারও গেছে গেল যে এই ছেলে ক্লাস 8 বৃত্তি পাবে।
আচ্ছা,
ঠিক আছে। ফলে ক্লাস 5, 6, 7, 8 এই চার বছর আমার জীবন যৌবন সব তুলা ধুনা ধুনা
তামা হয়ে গেছে,
একদম তামা তামা হয়ে গেল।
এত সময় কিছু তামার রপ্তানি করতেন, তামা খুবই মূল্যবান ধাতু।
ক্লাস এইটে আমি বৃত্তি পেলাম,
ঠিক আছে,
এবং তখন আমার বাবার ধারণা হলো
আমি এই যে বৃত্তি পাইছিলাম। সিরিয়াসলি
আরেকটা হাসি সব
আপনি রেডিওতে কি, আমি আমি আর একাই দিতে রেডিওতে কি করতেছেন, আপনার নাসায় তো থাকা উচিত ছিল।
এরপর আমার জীবন আরো দুর্বিষহ হয়ে গেল। আমার বাবার ধারণা হলো যে না, এই ছেলেকে দিয়ে সে ম্যাট্রিক স্ট্যান্ড করবে। ও এইট নাইন টেন আমার জীবন ধুনা 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 তামা তামা খামা খামা হয়ে গেল পুরা। এবং আমি ম্যাট্রিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ঢাকা বোর্ডে 26তম 87.2% নাম্বার নিয়ে পাশ করলাম।
26তম কি হবে আমরা যতদূর জানি, যে আমরা শুধু জানি এক থেকে বিশতম হয়,
তারপর আমি 26তম
26তম পত্রিকায় আপনার নাম আসে না, কিন্তু আপনি ছিলেন আর
পত্রিকায় নাম এসেছে,
পত্রিকায় নাম,
হ্যাঁ 26তম
নাম আসে,
কারণ আমি বাংলায় রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছি,
ঠিক আছে।
এরপর আমার বাবার মাথা আরো খারাপ হয়ে গেল যে এই ছেলে ইন্টারমিডিয়েটে তাকে 26তম থেকে হয় 2তম নয় তো 6তম কিছু একটা করতেই হবে। এরপর আমি সেই চক্র থেকে বেরিয়ে আসলাম এবং আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই 10টা বছর শুধুমাত্র বই পুস্তক নিয়ে সময় কাটানোর কারণে জীবনে আমি কিছুই করতে পারলাম না। আমার পুরো সময়টা মাটি ইতে গেল। আমি যদি সেই সময় মাটি নিয়েও খেলা করতাম তাহলে আমি এতদিন মাটি ভাস্কর আমি একজন হতে পারতাম। আমি সেই সময় যদি পাথর নিয়েও খেলা করতাম,
পাথর খোর হতে পারতাম,
পাথর খোর হতে পারতাম। আমি যদি ইট নিয়ে খেলা করতাম, মালিক হতে পারতাম। আমি যদি পানি নিয়ে কাজ করতাম,
ওয়াসায় চাকরি,
ওয়াসায় চাকরি করতাম। আমি যদি চা নিয়ে কাজ করতাম, আমি চা বাগানের মালিক হতাম। আমি বই বই বই, স্কুল স্কুল স্কুল, কলেজ কলেজ কলেজ, ক্লাস ক্লাস ক্লাস, প্রাইভেট প্রাইভেট প্রাইভেট, টিউশনি 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 করে আমার পুরো জীবনটা নষ্ট করেছি। অতএব প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, যাদের মন পড়ার টেবিলে বসে না তারা কোনোভাবেই মন খারাপ করবে না। মন যেখানেই বসতে চায় মনকে মনের জায়গায় বসতে দাও। আর তার আগে শুনে নেই, আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, তার আগে শুনে নেই এ সপ্তাহের কুইজ।
এক কৃষকের তিনটি গরু, একটা গরু দেয় 1 কেজি দুধ, আরেকটা গরু দেয় 2 কেজি, তৃতীয় গরু তা দেয় 3 কেজি দুধ। আপনাদের বলতে হবে 3 কেজি দুধ যে গরুটা দেয় সে কিভাবে ডাকে। অপশন এ, অপশন বি, অপশন সি।
সঠিক উত্তর যেটাই হোক, এ বি অথবা সি, তোমরা লিখে পাঠাও। প্রথমে মেসেজ অপশনে যাও, লিখো এ বি সি মেন্টর, তারপর একটা স্পেস দাও, তারপর এ বি অথবা সি লিখে আর একটা স্পেস দিয়ে তোমার নামটি লিখে পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। এবং যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে এবিসি এর পক্ষ থেকে একটি গিফট প্যাক, মেন্টস এর পক্ষ থেকে আরেকটি গিফট প্যাক, এবিসি এবং মেন্টস যৌথভাবে তাদের পক্ষ থেকে তৃতীয় গিফট প্যাক, এবং রাজীব যে সারের সারের শরীর থেকে 1 আউন্স দুধ বের করেছে সেই 1 আউন্স দুধ তোমাদের জন্য পুরস্কার রয়েছে। তো দেরি না করে এখনই পাঠিয়ে দাও 3221 এই নম্বরে, যত খুশি ততবার। ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে আসছি। মেন্টস খাও, বুদ্ধির বাতি জ্বালাও, মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান।
কে সেই রাজীব হাসান? কে সেই রাজীব হাসান? কে এই রাজীব হাসান? রাজীব হাসান হচ্ছেন মিস্টার মিলভিটা, কারণ তিনি একটি মানে মিস্টার মিলভিটা, যারা গল্পটা মিস করেছে তাদের জন্য ছোট্ট করে বলে দেই, লেখক রাজীব হাসান কিভাবে মিলভিটা রাজীব হাসান,
মিস্টার মিলভিটা বাংলাদেশ,
মিস্টার মিলভিটা বাংলাদেশ 2014 হলেন, সেটি হচ্ছে একটা প্রতিযোগিতায় রাজীব গিয়েছিল, চারটা গরু ছিল, এখান থেকে যে সর্বোচ্চ পরিমাণে দুধ দোয়াতে পারবে সেই হবে মিস্টার মিলভিটা বাংলাদেশ 2014। রাজীব সবচেয়ে কম, অন্যরা যেখানে 1 লিটার 1.5 লিটার 2 লিটার দুধ কালেক্ট করেছে সেখানে রাজীব মাত্র 1 আউন্স দুধ কালেক্ট করার পর মিস্টার মিলভিটা হয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে ভুলক্রমে রাজীবকে গাভীর বদলে একটি ষাঁড় গরু দেওয়া হয়েছিল। রাজীব সেখান থেকে কি আশ্চর্য ঘটনা, রাজীব সেখান থেকে 1 আউন্স দুধ বের করে ফেলেছেন। এই জন্য রাজীব হচ্ছেন মিস্টার মিলভিটা 2013।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
আপনি একটা শার্ট চিনতে পারলেন না স্যার?
আমি আসলে রবি ভাই,
আপনি চোখে কম দেখেন আমি জানি, কিন্তু তা বলি গরু ষাঁড় গাভী
মিলে আলাদা করতে পারেন না বস। আমাকে বলা হয়েছে যে ধরেন আমরা যে বলি কাউ, কাউ মানে কি বলেন তো?
কাউ মানে গরু, কাউ মানে গরু না, কাউ মানে গাভী,
কাউ মানে গাভী,
কাউ মানে গাভী।
আচ্ছা, আর অক্স মানে
ষাঁড়, ষাঁড়।
আচ্ছা, আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে কোনটা গরু কোনটা গাভী এটা বুঝে উঠতে পারিনি। আমাদের ছোটবেলা থেকে শিখানো হয়েছে কাউ মানে গরু। এই যে শিক্ষা ব্যবস্থার এই যে একটা মানে সূচনা লম্বই, এই যে একটা বিসমিল্লায় গলদ জলদ, এই যে শুরুতেই যে মানুষকে একটা ভুল শেখানো হয়, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় নিয়ে যাবে,
কোথায় নিয়ে যাবে?
তার এই যে আজকে আমি যেখানে নিয়ে আসছি, আমার
যেখানে আপনি বসে আছি,
ঠিক আছে,
হ্যাঁ, গরু এবং
গাভী আলাদা করতে পারে পারি নাই। এবং আমি আমার বস সেই ষাটটার কথা ভেবে আমার চোখে পানি চলে আসতেছে। আমার কথা একটু ভাবেন রই ভাই, কতই আপনার এক চোখে পানি পড়ছে, আমার কথা ভাবেন দুই চোখ দিয়ে পানি পড়ে। বেচারা
সত্যি কষ্ট করছে, আমি কষ্ট করি নাই
বস। আপনার আর কষ্ট কি, ছাড়ের কথা একটু ভেবে দেখেন বস। ইস, ও প্যাথেটিক ছিল বস, প্যাথেটিক, খুবই প্যাথেটিক ছিল। আমরা শুনে নেই এ সপ্তাহের কুইজ। কুইজটা শোনার পর আমরা আবার গল্প চলে যাব মন বসেনা পড়ার টেবিলে, এবং মনকে কিভাবে পড়ার টেবিলে নিয়ে আসা যায় সেটি নিয়ে আমাদের আজকে আলোচনা করার কথা। কিন্তু আমরা মনকে পড়ার টেবিলে নিয়ে আসার কোনো পদ্ধতি আবিষ্কার করতে না পেরে আমরা বলছি মন পড়ার টেবিলে না বসুক, কোনো সমস্যা নেই, মনকে মনের জায়গায় বসতে দাও, শুতে দাও, ঘুমাতে দাও, যা খুশি তাই করতে দাও। শোনো এই সপ্তাহের কুইজ।
এক কৃষকের তিনটি গরু, একটা গরু দেয় এক কেজি দুধ, আরেকটা গরু দেয় দুই কেজি, তৃতীয় গরুটা দেয় তিন কেজি দুধ। আপনাদের বলতে হবে তিন কেজি দুধ যে গরুটা দেয় সে কিভাবে রাখে। অপশন এ, অপশন বি, অপশন সি।
আমাদের আজকের কুইজটা অনেক বেশি কঠিন, অনেক বেশি ট্যাকটিক্যাল। অনেকে হয়তো ভাবছে যে গরুটা অনেক জোরে ডাক দিচ্ছে, আমরা উত্তর সেরকমই পাচ্ছি যে গরুটা বেশি জোরে ডাক দিচ্ছে সেই কি তিন কেজি দুধ দিল না। না না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যে গাছের ফল যত বেশি হয় সেই গাছ তত বেশি ঝুঁকে থাকে, যে গরু বেশি দুধ দেয় তার ডাক তত বেশি বিনয়ী হয়। কথায় আছে খালি কলসি বাজে বেশি, কাজে যে গরু কম দুধ দেয় তার গলার স্বর হবে সবচেয়ে উঁচু, আর যে গরু বেশি দুধ দেয় তার গলার স্বর হবে সবচেয়ে নিচু। এই যেমন এই যেমন এই শোতে সবচেয়ে বেশি আপনি কথা বলেন, এবং যেহেতু আমি
রেডিও শোর ক্ষেত্রে সঠিক না,
আর ওই যে একটা তারা চিহ্ন দিবেন, যে উপরে তারা চিহ্ন দিবেন, খুব ছোট ফন্ডে চোখে
শর্ত প্রযোজ্য। এটা রেডিও শোর ক্ষেত্রে যে বেশি কথা বলে সেই সবচেয়ে বেশি বুঝে, আর যে কম কথা বলে সে সবচেয়ে কম বোঝে। কিন্তু তারপর রাজীব, আমি না মাথা থেকে কোনোভাবেই তাড়াতে পারছি না, আপনি কিভাবে পারলেন বস, কিভাবে পারলেন?
অনেক পরিষ্কার মেল সেটা বাংলাদেশ 2014। অনেক এটা আসলে এক
ছোটবেলা থেকে
কি আপনার স্বপ্ন ছিল যে আপনি মিস্টার মেল ভিটা বাংলাদেশ 2014 হবেন? না, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে মানে যদি সিরিয়াসলি জানতে চান, আমি স্বপ্ন দেখেছিলাম আমার হওয়ার প্যাশন ছিল পাইলট হওয়া, কারণ পাইলটরা প্লেন চালায় এবং প্লেনটা খুবই, আপনি যা দেখেন যে একমাত্র মানুষের একটা যুগান্তকারী আবিষ্কার যেটা শূন্যে ভেসে উড়ে যায়। এবং সেই রাইট ভ্রাতৃদ্বয়ে যে স্বপ্ন দেখেছিল যে মানুষ একদিন পাখির ডানার মতো উড়ে বেড়াতে পারবে, সেই স্বপ্ন মানুষ একদিন রাইট ভ্রাতৃদ্বয়েই অনেকটা স্বপ্নটা সপূর্ণ করেছে, যে প্লেন আবিষ্কার করেছে। এবং প্লেনের প্রতি আমার খুব ফ্যাসিনেশন ছিল ছোটবেলাতে, প্লেন দেখা সৌভাগ্য হতো না, কারণ আমাদের ওখানে দূরবর্তী জায়গায় একটা এয়ারপোর্ট আছে, সৈয়দপুর এয়ারপোর্ট, কিন্তু ঠিক আমাদের আকাশ রংপুরের উপর দিয়ে ঠিক প্লেন যেত, তবে হেলিকপ্টার যেত। এবং হেলিকপ্টারের যখন আমাদের পাড়া দিয়ে ছুটে যেত, আমরা আমাদের পাড়া যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিলাম তখন একদম ছুটে যেতাম, আর ভাবতাম যে হেলিকপ্টার ধরার নেশার মধ্যে একটা ঘুড়ি ধরার নেশার মধ্যে একটা ব্যাপার ছিল, মানে মনে হতো যে আমরা যেমন ঘুড়ির পিছে ছুটে ঘুড়িটাকে ধরে ফেলি, এভাবে যদি হেলিকপ্টার ধরতে পারতাম এরকম একটা ইয়ে ছিল। এবং আমার মনে আছে আমাদের রংপুরে একবার হেলিকপ্টার নামলো, রংপুর কালেক্টর মাঠে ভয়াবহ অবস্থা, রংপুর আর রংপুর শহর ভেঙে গিয়েছিল সেই হেলিকপ্টার দেখার জন্য। তো আমার ছোটবেলা থেকেই খুব প্যাশন ছিল যে আমি পাইলট হব, এবং আমি ভর্তি হয়েছিলাম, আমাকে যখন ভর্তি করানো হলো রংপুর জেলা স্কুল, রংপুর জেলা স্কুলের ব্র্যাকেটের মধ্যে লেখা হতো রংপুর জেলা পাইলট স্কুল। এবং আমার মোটামুটি ধারণা ছিল যে স্কুল থেকে পড়লেই মনে হয় সবাই পাইলট হয়ে যায়। কি আপনি সমস্যা
বস, আপনার গল্প খুবই মন ছিল ইন্টারেস্টিং। তারপর
তারপর যেটা হলো আমি আরো বড় হয়ে তারপর ঠিক করলাম পাইলটই হবো।
আচ্ছা, তারপর
কারণ কারণটা আকাশে ওড়া না, কারণটা হচ্ছে পাইলট ভীষণ খুব সুন্দর সুন্দর
ইয়ার হোস্টেস থাকে। আমি জানি, তারপর
মাটির মানুষের জন্য আমাকে কিছু করতে হবে।
আপনার সাই সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠানে যোগ দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। আপনি এত বেশি
অনুষ্ঠান মাটি ও মানুষ,
আমি তো জানি ওটা আপনার
প্রিয় ব্যক্তিত্ব।
আপনার প্রিয় খাবার মাটি। আচ্ছা ঠিক আছে, আমরা দুধ নিয়ে অনেক কথা বলছিলাম এবং দুধ নিয়ে কথা বললে আমি সব সময় একটা গান বাজাতে চেষ্টা করি, না পারায় পাওয়ায় এতদিন বাজাতে পারিনি। গানটি হচ্ছে চন্দ্রবিন্দুর দুধ না খেলে হবে না
ভাই। আপনি জানেন কিনা জানি, এই শোতে মোটামুটি এটা আজকে মনে সেঞ্চুরি হয়ে যাবে, মানে আমাদের হিসাবটা এত সেঞ্চুরি।
আমি
অভিনন্দন দুধ না খেলে গান আপনাকে, আপনি আজকে আমাদের এই শোতে শততমবারের মতো বাজতে চলেছেন।
এই গানটা আমার এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে, কারণ আমি যখন এই গানটা শুনি তখন আমার চোখের সামনে ভাসে রাজীব হাসানের মুখ। রাজীব হাসান, তার সামনে একটা সার, সাতটা গম্ভীর চোখে খুব অবাক দৃষ্টিতে রাজীবের দিকে তাকিয়ে আছে। এই দুষ্টটা কি করছে? আর রাজীব গভীর মনোযোগ দিয়ে তার কাজ করেই যাচ্ছে। শুনুন, দুধ না খেলে হবে না, মিস্টার মেলভিটা, বাংলাদেশ 2014। এই গানের পর ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, মেন্টস খাও, বুদ্ধি বাড়তে যাও।
দুধ না খেলে হবে না ভালো ছেলে, 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 জল পানি পেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। গায়না লাগলে গোটি
দুধ না খেলে,
জিমে করে দেবো ভর্তি
দুধ না খেলে,
গায়না লাগলে গোটি
দুধ না খেলে,
জিমে করে দেবো ভর্তি
দুধ না খেলে,
ওরা দেখে কবে সেই ছেলে হবে মিঠুন চক্র ভর্তি, খালি গায়ে দুধ ল্যাকশন করো জুরু মাধুরী খেয়ে দেখে ছেলে, জিমে না গেলে হবে না ভালো ছেলে,
দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে,
জিমে তা দিলে হবে না ভালো ছেলে,
দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে।
দেহ
হও আপাগা
দুধ না খেলে
সে আর তে হও হর্ষ
দুধ না খেলে
সে আর তে হও আপাগা
দুধ না খেলে
সে আর তে হও হর্ষ
দুধ না খেলে
বড় সুনাম তুলে ডাউলাতে তুলে মধ্য শিক্ষা হর্ষ MBA করে চমকিয়ে দাও বাচ্চা MBA করে ফেলে এম না ফেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে
ভুলে না গেলে হবে না ভালো ছেলে
দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে দুধ না খেলে হবে না ভালো ছেলে
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এনতাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন মেরু ভিটা বাংলাদেশ 2014 মিস্টার রাজীব হাসান। এবং আমাদের এ সপ্তাহের কুইজ তোমাদেরকে শুরুতেই বাজিয়ে শোনাচ্ছি এবং এই কুইজের পর আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ মুরগি অব দা উইকে। মুরগি অব দা উইক, মুরগি অব দা উইক।
সবাই চালাক নয়, কেউ কেউ মুরগি হয়। শুনছেন মুরগি অব দা উইক।
এত অধৈর্য আর কিছু নেই, মুরগি অব দা উইক যথাসময়ে বাজানো হবে। তবে তার আগে এই সপ্তাহের কুইজটা তোমরা একটু শুনে নাও। এই সপ্তাহের কুইজটি হচ্ছে
এক কৃষকের তিনটি গরু, একটা গরু দেয় এক কেজি দুধ, আরেকটা গরু দেয় দুই কেজি, তৃতীয় গরু তা দেয় তিন কেজি দুধ। আপনাদের বলতে হবে তিন কেজি দুধ যে গরুটা দেয় সে কিভাবে ডাকে। অপশন এ
আম্মা,
অপশন বি
আম্মা,
অপশন সি
আম্মা।
আমরা প্রচুর প্রচুর উত্তর পাচ্ছি, তবে অধিকাংশ উত্তর হচ্ছে ভুল উত্তর। আমরা তোমাদেরকে এই জন্য ক্লু দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে গরু অনেক শক্তিশালী গলায় বিকট গলায় ডাকছে সেই হয়তো বেশি দুধ দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে গরু হোক কিংবা মানুষই হোক সবার জন্য একই কথা সত্য, খালি কলসি বাজে বেশি। যে কলসি ভরা সেটি সবসময় অল্প বাজে। অতএব যে গরু বেশি দুধ দেয় তার গলা সবচেয়ে ম্রিয়মান, তার গলা সবচেয়ে ক্ষীণ, তার গলা সবচেয়ে নরম। অতএব তোমরা সঠিক উত্তরটি এ বি অথবা সি যেটি হোক না কেন সেটি লিখে পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 222 এই নম্বরে। এবং মেসেজ পাঠানোর নিয়মটি হচ্ছে প্রথমে লিখো এ বি সিমেন্টোস, তারপর একটা স্পেস, তারপর এ বি অথবা সি, তারপর আরেকটা স্পেস, তারপর তোমার নাম, তারপর পাঠিয়ে দেবে 221 এই নম্বরে। এবং লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীর জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, এবিসি এর পক্ষ থেকে একটা গিফট প্যাক, মেন্টোস এর পক্ষ থেকে আরেকটি গিফট প্যাক, এবিসি এবং মেন্টোস চৌথভাবে তৃতীয় আরেকটি গিফট প্যাক, এবং চতুর্থ পুরস্কার হচ্ছে রাজীব হাসান মিস্টার মিলভিটা বাংলাদেশ 2014। তিনি যে এক আউন্স দুধ বের করেছিলেন সেই এক আউন্স দুধ তোমাদেরকে বোতলে করে সেই বিরল প্রকৃতির দুধটি দিয়ে দেওয়া হবে। অতএব দেরি না করে এখনই মেসেজ পাঠাও এবং জিতে নাও আকর্ষণীয় এইসব পুরস্কার। আমরা চলে যাই আমাদের মুরগি অব দ্য উইকে। আমাদের মুরগি অব দ্য উইক এই সপ্তাহে করাটা খুব জটিল ছিল, যত দিন যাবে মুরগি অব দ্য উইক বানানো আমাদের জন্য তত দূরে হবে, কারণ আমাদের শ্রোতারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা ফোন দিয়ে মুরগি অব দ্য উইক বানাচ্ছি। ফলে সত্যিকার অর্থে আমরা যাদেরকে কাজের জন্য ফোন দিচ্ছি, যেমন আমরা আমাদের কিছু কিছু লিসেনারকে ফোন দিচ্ছি, তাদেরকে আমরা আমাদের রেডিও শোতে নিয়ে আসতে চাই।
তারা আমাদের এই কথাটা বিশ্বাস করছেন না। ভাইয়া মুরগি
বানান,
মুরগি বানান রেডিও শোতে। তো আমার শ্রোতাদেরকে আমি অবশ্যই বলবো যে সবসময় আমরা ফাজলাম করি তা কিন্তু না, মাঝে মাঝে আমরা সত্যি কথাও বলি, মাঝে মাঝে আমরা সিরিয়াসলি কথাও বলি। আমরা গত সপ্তাহে প্রায় 5 জন শ্রোতাকে ফোন দিয়েছিলাম, যাদের কণ্ঠস্বর শুনে, যাদের আগ্রহ দেখে, যাদের সিভি দেখে মনে হয়েছে তারা মেন্টোস বাতিলালাও শোতে আমাদের পাশাপাশি বসে এই শোটা চালাতে পারবে। 5 জনের একজনও বিশ্বাস করেনি যে তাদেরকে আমরা সত্যি সত্যি দেখেছি, তারা আমাদেরকে ফাজলাম হিসেবে উড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা মুরগি অব দ্য উইক এই সপ্তাহে আমরা সাধারণত একদিনে করে ফেলি, আমাদের 2 দিন সময় লেগেছে। প্রথম ব্যর্থ প্রচেষ্টা মুরগি অব দ্য উইকের প্রথম সেই ব্যর্থ প্রচেষ্টার অবস্থা।
হ্যালো,
সালাম আলাইকুম। আমি আরফাজ হোসেন বলছিলাম। হ্যালো,
হ্যাঁ
আমি আরফাজ হোসেন বলছিলাম বাংলাদেশ আলসার ও গ্যাস্ট্রিক কল্যাণ সমিতি থেকে। হ্যালো,
হ্যাঁ কাকে চাচ্ছেন?
ম্যাডাম আমি আপনাকে চাচ্ছি, আপনার সঙ্গে 5-3 মিনিট কথা বলা যাবে? ম্যাডাম আমরা হচ্ছে বাংলাদেশে যে আলসার এবং গ্যাস্ট্রিক অসুখটা বেড়ে গিয়েছে এটা নিয়ে আমরা জরিপ করছি, এবং এই জরিপে আমরা লোকজনকে ফোন দিচ্ছি এবং ফোন দিয়ে জিজ্ঞাসা করছি যে তাদের গ্যাস্ট্রিকের কি অবস্থা, তাদের আলসারের কোনো সমস্যা আছে কিনা, তাদের পেপটিক আলসারের কোনো প্রবলেম হয় কিনা। ম্যাডাম আমাদের জাস্ট 2 মিনিট লাগবে, আমরা অল্প কয়েকটা প্রশ্ন আপনাকে করব।
আচ্ছা বলেন।
আপনার কি আপা গ্যাস্ট্রিক আছে?
না।
আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার গ্যাস্ট্রিক নেই? আপনি কিভাবে বুঝলেন যে আপনার অ্যাসিডিটি ফর্ম করে না?
কারণ আমার কখনো অসুবিধা হয় না, আপনি খালি প্রশ্ন করলে তো হয় না, কারণ আমরাও তো ডাক্তার টাক্তার দেখাই নাকি।
ম্যাডাম আমাদের হচ্ছে সিরিয়ালে প্রশ্ন করে যেতে হয়, আমাদের অনেক প্রশ্ন আছে, আমি সব কয়টাতে না বসিয়ে দিচ্ছি। ম্যাডাম আপনি উত্তেজিত হয়ে যাবেন না, আমাদের আরো 5 মিনিট সময় লাগবে। ম্যাডাম আপনি সকালবেলায় কি খান?
একটা কাজ করেন, আমাকে আপনি 2 মিনিট পরেই তাহলে ফোন দেন, আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি।
আমাদের 2 মিনিট সময় লাগবে। ম্যাডাম আপনি সকালবেলায় কি দিয়ে নাস্তা করেন?
আমি সকালবেলা নাস্তাই করি না।
আপনি সকালবেলায় নাস্তাই করেন না, তবুও আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় না?
না।
আচ্ছা দুপুরে কি দিয়ে ভাত খান?
রেগুলার যেটা ডাল সবজি মাছ মাংস।
আপনি সপ্তাহে কয়দিন মাংস খান?
কখনো 2 দিন 3 দিন, কখনো আবার কোনো সপ্তাহে খাই না।
আপনি কি প্রতিবার খাওয়ার সময় ডাল খান? কারণ ডাল গ্যাস ফর্ম করে।
দুপুরে তো প্রতিদিনই ডাল খাই।
দুপুরে প্রতিদিন ডাল খান, রাত্রেও কি ডাল খান?
কখনো খাই কখনো খাই না।
দুপুর কয়টার দিকে আপনি লাঞ্চ করেন?
1:30-2:00।
প্রতিদিন কি 1:30-2:00 দিকে লাঞ্চ করেন না মাঝে মাঝে আপনার 3টা-4টা বা সময় এদিক সেদিক হয়ে যায়?
আমি হলো ডায়াবেটিস পেশেন্ট, যে কারণে আমি এই জিনিসটা খুবই মেনটেন করি আমার টাইমটা।
আচ্ছা টাইমটা, রাত্রে কয়টার দিকে ডিনার করেন?
8:30-8:30।
8:30-8:30। আপনি বলছিলেন যে আপনার ডায়াবেটিস রয়েছে, সেটা সুগারের পরিমাণ কেমন?
একবার আমার 24 হয়ে গেছে, কিন্তু বাদবাকি সময় আমার 8-এর মধ্যে থাকে।
আপনি কি ইনসুলিন ব্যবহার করেন?
না আমি ওষুধ খাই, ইনসুলিন একবার 2 বার করেছিলাম, একটা বেবি পেটে থাকতে আর একবার হলো খুবই খারাপ অবস্থা হয়েছিল।
রাত্রে আপনি কয়টার দিকে ঘুমাতে যান?
12:30-12:30।
সকালে কয়টার দিকে উঠেন?
6:00।
তার মানে আপনি দিনে গড়ে 6 ঘন্টা করে ঘুমান? কিন্তু ম্যাডাম এতে করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে আপনি মাত্র 6 ঘন্টা ঘুমান এবং সকাল 6:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত আপনি কোনো কিছুই খান না, এতে আমরা নিশ্চিত যে আপনার সিভিয়ার গ্যাস্ট্রিক রয়েছে। এটা ম্যাডাম অনেক রোগী বুঝতে পারেন না যে তাদের গ্যাস্ট্রিক রয়েছে, তারা যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়।
না না আমি সকাল 2:00 পর্যন্ত না খেয়ে থাকি না, আমি 11:00 দিকে একটা রুটি খাই, সেটা স্কুল থেকে আসার পরে, কারণ আমি অত সকালে বের হয়ে যাই তখন আসলে আমার খাওয়ার মতো অবস্থায় থাকি না, কারণ ঘুম থেকে উঠে ওই কিছু খাওয়া এটা আমার পক্ষে সম্ভব না।
ও আচ্ছা, একটা রুটি কি দিয়ে খান? শুধু রুটি খান নাকি রুটির সাথে সবজি থাকে?
সবজি থাকে, মাঝে মাঝে ডিম থাকে, কিন্তু আমি তো সুগার খাই না।
আচ্ছা সবজিতে কি পরিমাণ তেল আপনারা খান?
তেল কম খাই।
আপনারা তেল কম খান, তো আপনাদের কয় সদস্যের পরিবার?
আমি এখন আমার বাবার বাড়িতে থাকি।
আচ্ছা
আমার পিতৃ সহ 5 জন।
5 জন, 5 জনের জন্য মাসে কয় কেজি তেল লাগে
সেটা বলতে পারবো না ভাই।
আপনি বাসার রান্নাঘরের খবর রাখেন না, এটা কেমন কথা? হ্যালো 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 হ্যালো। তো প্রথম যাকে আমরা মুরগি বানাতে চেয়েছিলাম তিনি বেশ খানিকক্ষণ মুরগি হওয়ার পর হঠাৎ করে তার মনে হলো যে না, অ্যাটাকিং পোস্টের দিকে আমাদের কনভারসেশনটা চলে যাচ্ছে। তারপর সে লাইন কেটে এই যে মোবাইল অফ করেছে, এই একটু আগে আমরা তাকে ফোনে ট্রাই করলাম, সে এখনো মোবাইল অন করেনি, তার জন্য রইল অশেষ শুভকামনা। এরপর আমরা আরেকটা মেয়ের কাছে ফোন দিই এবং শুনুন সেখানে আমরা কিভাবে ধরা খাই।
হ্যালো, সালাম আলাইকুম, মিস্টার শাহরিয়ার বলছেন?
হ্যাঁ।
আচ্ছা শাহরিয়ার, আমি ডাক্তার আলফাস হোসেন বলছিলাম।
হ্যাঁ ভাইয়া।
আমরা হচ্ছে বাংলাদেশ আলসার ও গ্যাস্ট্রিক কল্যাণ সমিতি থেকে একটা গবেষণা করছি। এই গবেষণা করে আমরা আর কি র্যান্ডমলি কিছু লোকজনকে ফোন দিয়ে কিছু কথা জিজ্ঞাসা করছি। আপনার জন্য আপনি কি 2 মিনিট সময় দিতে পারবেন আমাদের ওভার দি ফোনে?
আপনি 10 মিনিট বা আধা ঘন্টা পুকুর পড়বেন, আমি কিন্তু আমার পাপাকে জানতে হবে, খুব কিছু আছে আধা ঘন্টা বা 20 মিনিট পছন্দ করেন।
আমাদের জাস্ট 2 মিনিট লাগবে, আপনি যদি খুব সমস্যা না হয় আপনি আমাদের এখন একটু
করবেন।
কয় মিনিট পর?
আপনি 10 থেকে 20 মিনিট পর আপনি ফোন দেন, আমি 10 মিনিটের সময় মানে
আমি আমি ঠিক 10 মিনিট পর ভাইজান ফোন দিচ্ছি, প্লিজ। জি জি, থ্যাংক ইউ।
এবং এই কলটি করার পর আমাদের মনে হলো যে এই সেই মুরগি যাকে আমরা এতদিন যাবত খুঁজছি, কারণ তিনি খুবই সিরিয়াসলি নিয়েছেন এবং আমাদের সঙ্গে খুব সিরিয়াসলি তিনি কথা বলতে চান, এবং যে জন্য তিনি আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইপের দিলেন যে 20 মিনিট পর তাকে ফোন দিতে হবে। আমরা ঠিক কাটায় কাটায় 20 মিনিট ফোনের সামনে ধৈর্য ধরে অপেক্ষা করে 20 মিনিট পর তাকে ফোন দিলাম। তারপর শুনুন কি হলো।
শাহরিয়ার সাহেব বলছেন? শাহরিয়ার সাহেব, আমি যে ডাক্তার আলফাস হোসেন একটু আগে ফোন দিয়েছিলাম, আমি বাংলাদেশ আলসার ও গ্যাস্ট্রিক কল্যাণ সমিতি থেকে বলছিলাম। আচ্ছা, আমরা বিভিন্ন ক্লিনিক হসপিটাল ডাক্তারের কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি যার ভিত্তিতে আপনাকে ফোন দেওয়া হয়েছে। আপনার কি গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে?
ছিল এক সময়, এখন বেশি আছে,
এখনো সমস্যা আছে। আপনি কিভাবে বুঝেন যে আপনার গ্যাস্ট্রিক আছে, পেটে গ্যাস আছে?
মানে খুব অস্বস্তি ফিল করি আর কি।
কিরকম অস্বস্তি ফিল করেন, কোথায় অস্বস্তি ফিল করেন, পেটে, মাথায়, না শরীরে অন্য কোথাও? আপনার গ্যাস্ট্রিক হলে মাথা পেইন করে?
হ্যাঁ।
আচ্ছা, আর কি হয়, পেট কি ফুলে যায়?
পেট ফোলাটা হচ্ছে এমন চূড়ান্ত একটা প্রক্রিয়া, মানে খুব খাবার দাবার একটা ঝামেলা বেশি হলে তখন একটা ফুলে আর কি।
আপনার গ্যাস, পেটে গ্যাস হয় কখন, সকালে, বিকালে, না রাত্রে? কি ধরনের, মানে খাবার না খেলে আপনার পেটে গ্যাস হয়? আর অনেক সময় খাবার বেশি খেলে পেটে গ্যাস হয় না, ধরেন তেল যুক্ত খাবার খেলেন, চর্বি যুক্ত খাবার খেলেন, ভাজা পোড়া খেলেন, তখন গ্যাস হয় না?
ভাজা পোড়া খেলে হয়।
কি ধরনের ভাজা পোড়া খেলে হয়, কি ভাজা খেলে আপনার পেটে গ্যাস হয়? যে কোনো জাতীয় খাবার খেলেই হয় আপনার, মানে যে কোনো ভাজা পোড়া খাবার খেলে হয়। তো গ্যাস কমানোর জন্য আপনি কি করেন?
গ্যাস নরমালি ওই যেগুলো খাবার, মানে যেগুলো তো বিষয় সেগুলো আমি আড়াই চলে আসি।
কি করেন,
মানে যেগুলো, মানে যেগুলো করলে মানে গ্যাস হয়?
হ্যাঁ,
সেগুলো করি না, বা যে খাবার খেলে গ্যাস হয় সেগুলো আরে চলে।
মানে যে কোনগুলো করলে করেন না, যেগুলো করলে আপনার গ্যাস হয়, কি করলে গ্যাস হয়?
ওই যে করলে তো খাবার টাবার কম খাই।
আচ্ছা, আর এমনি কোনো অ্যাক্টিভিটি আছে, ধরেন কম ঘুমালেন, রাত জাগলেন, তখন পেটে গ্যাস হয়?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তখন পেটে গ্যাস হয়। আপনি কি জানেন যে একটা নতুন চিকিৎসা পদ্ধতি এসেছে যেটার মাধ্যমে গ্যাস দূর করা যায়, গ্যাস্ট্রিক কমানো যায় ব্যায়ামের মাধ্যমে, এটা কি আপনি জানেন?
না না না।
আপনি কি, আপনাকে আমি ব্যায়ামটা শিখিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে নাকের একটা ফুটো বন্ধ করে, প্রথমে ডান নাকের ফুটো বন্ধ করে বাম নাক দিয়ে পরপর 5 বার নিঃশ্বাস নেবেন।
ডান নাকের ফুটো বন্ধ করে?
হ্যাঁ, ডান নাকের ফুটো বন্ধ করে বাম নাকের ফুটো দিয়ে পরপর 5 বার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নেবেন। তারপরে বাম নাকের ফুটো বন্ধ করে ডান নাকের ফুটো দিয়ে পরপর 5 বার শ্বাস প্রশ্বাস নেবেন। বলুন তো কি বললাম, আপনার কি মনে আছে?
প্রথমে ডান নাকের ফুটা বন্ধ করে বাম নাক দিয়ে পাঁচবার নিঃশ্বাস নিব, পরে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে পাঁচবার পরপর পাঁচবার নিঃশ্বাস নিব।
আচ্ছা, এবং আমরা ঘুমানোর সময় অনেক সময় হা করে ঘুমাই, হা করে ঘুমালে যেটা হয় যে আমাদের ফ্যানের বাতাস আমাদের মুখ দিয়ে পেটে ঢুকে যায়, তখনও গ্যাস ফর্ম করে। আপনি ঘুমানোর সময় কি হা করে ঘুমান?
না।
আপনি আপনি ঘুমানোর সময় তো আপনি নিজেকে পেটকে পান না, তাহলে আপনি কিভাবে বুঝছেন যে আপনি হা করে ঘুমান না, মুখ বন্ধ করে ঘুমান?
আসলে মানে এটা ঘুমানো হয় না, যেটা মানে আমার মানে খুব ঠান্ডার কারণে নাক যদি বন্ধ হয়,
হ্যাঁ,
সেক্ষেত্রে মুখে হা থাকে।
হ্যাঁ,
মানে এটাই এতদিনের অভিজ্ঞতা আর কি, ধরেন বয়স 40 হলো, আর যদি নাক বন্ধ না থাকে তাহলে মুখ হা হয় না আর কি।
আচ্ছা, তাহলে আপনি এখন থেকে ঘুমানোর সময় খেয়াল রাখবেন যাতে আপনার মুখ বন্ধ থাকে। আপনি কি ম্যারিড না আনম্যারিড?
ম্যারিড।
আপনি ম্যারিড, তাহলে আপনি স্ত্রীকে বলবেন উনি যেন খেয়াল রাখেন যে আপনি ঘুমানোর সময় মুখ খোলা না রেখে মুখ বন্ধ করে ঘুমিয়েছেন। এবং অনেক সময় দেখবেন যে বাচ্চারা হা করে ঘুমায়, তখন মারা আস্তে করে তাদের মুখটা বন্ধ করে দেয়, তেমনি যদি আপনি হা করে ঘুমান ভাবি যেন আপনার মুখটা বন্ধ করে দেয়, এই ব্যাপারটা আপনি ভাবিকে বলবেন।
ওকে ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, আরেকটা ব্যায়াম রয়েছে, সেটা হচ্ছে যে আপনি জোরে নিঃশ্বাস নেবেন, দুটো নাক বন্ধ করে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন একদম নাভি পর্যন্ত, তারপর আবার নাভি থেকে আস্তে আস্তে নিঃশ্বাসটা বের করে দেবেন।
মানে দুটো নাক বন্ধ করে?
হ্যাঁ, দুটো নাক বন্ধ করে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন নাভি পর্যন্ত, আবার নাভি থেকে শ্বাসটা বের করে দেবেন মুখ দিয়ে। আপনি প্রথমে নিঃশ্বাসটা নিবেন, তারপর এক মিনিট রাখবেন নিঃশ্বাসটা নাভিতে আটকে রাখার জন্য, এক মিনিট আটকে রাখবেন, তারপর আবার এক মিনিট পর আস্তে আস্তে শ্বাসটা বের করে দেবেন। না, এটা হচ্ছে আপনি প্রথমে ডান নাক বাম নাক দিয়ে করবেন, তারপর এটা করবেন। এটা আপনি দিনে যতবার যত বেশি করবেন তত ভালো, আপনি সকালে দুপুরে রাত্রে এই তিন বেলা আপাতত করুন। সকালে করবেন খাওয়ার পর, দুপুরে করবেন খাওয়ার আগে, আর রাত্রে হচ্ছে ঘুমানোর আগে।
সকালে
খাওয়ার পর? জি
হ্যাঁ। আর দুপুরে?
খাওয়ার আগে।
খাওয়ার আগে, আর রাত্রে ঘুমানোর আগে?
রাত্রে ঘুমানোর আগে।
ওকে ভাইয়া,
আশা করি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে। আর আপনার কাছে আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটা আমরা সবাইকে করছি, আপনি আমেরিকান এমআইটি ইউনিভার্সিটির নাম শুনেছেন? এমআইটি?
না।
আচ্ছা, এমআইটি ইউনিভার্সিটি, তারা বিকল্প জ্বালানি নিয়ে কাজ করে, আমেরিকার একটা ইউনিভার্সিটি আছে এমআইটি, খুব বিখ্যাত ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের 1 কি 2 নম্বর ইউনিভার্সিটির মধ্যে তারা পড়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। তো তাদের একটা গবেষণায় দেখা গেছে যে মানুষের পেটের ভেতর যে গ্যাসটা হয় সেটা একটা বায়োগ্যাস বলে এটাকে, এই গ্যাস আপনার জ্বালানি খাতেও ব্যবহার করা যায়। তারা অলরেডি পরীক্ষামূলকভাবে বানরের পেট থেকে গ্যাস বের করে সেটা দিয়ে চুলা জ্বালাতে চাচ্ছেন। তো আপনি আমাদের আজকে থেকে রেজিস্টার্ড মেম্বার হলেন, ভবিষ্যতে যদি কোনোদিন বাংলাদেশ সরকার আপনার পেটের গ্যাস দিয়ে তাদের জ্বালানি খাতে যদি যুক্ত করতে চায়, আপনি কি রাজি আছেন? ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা অত্যন্ত খুশি হলাম যে আপনি আপনার অসুখ অসুস্থতা বা আপনার গ্যাসের সমস্যা নিয়ে আপনি যেমন ভুগছেন, একইভাবে আপনার এই গ্যাস আপনি বাংলাদেশের জ্বালানি খাতে দান করে যে মহান অবদান রাখতে যাচ্ছেন, এই জন্য দেশ ও জাতি চিরকাল শ্রদ্ধার সাথে আপনার নামটি স্মরণে রাখবে।
ওকে ভাই,
ভালো থাকেন। আচ্ছা, কি কি ব্যায়াম বললাম আপনার খেয়াল আছে তো? একটু আমাদের কি একটু বলেন, আমরা একটু শুনে নিই।
এটা হলো প্রথমে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে পাঁচবার নিঃশ্বাস নিব, পরে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস নিব।
আচ্ছা,
আর ওই যে দুই নাক বন্ধ করে ওই নাভি পর্যন্ত নিঃশ্বাস নিতে হবে ওই তিনবার আর কি।
তিনবার? হ্যাঁ। কতক্ষণ রাখতে হবে নাভিতে নিঃশ্বাসটা?
এক মিনিট।
এক মিনিট, হ্যাঁ। আর রাত্রে কিভাবে ঘুমাতে হবে?
মুখ বন্ধ করে।
হ্যাঁ, মুখ বন্ধ করে ঘুমাতে হবে। ভালো থাকবেন, আপনার সময় মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই চালাক নয়, কেউ কেউ মুরগি হয়, শুনছেন মুরগি অফ দা উইক।
অসাধারণ ছিল, এবং রাজীব, এই সর্বশেষ যার কলটা নিলাম তার সম্পর্কে একটু বলেন।
না, তার সম্পর্কে এটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে তার সম্পর্কে আসলে বেশি কিছু বলা যাবে না, এবং শ্রোতাদের জানিয়ে রাখি যে তার পরিচয় যেন ডিসক্লোজ না হয়, এই কারণে তিনি যে নামে পরিচিত সেই নামে আমরা তাকে ফোন দিইনি। আমার তার একটি মানে খুব কম লোক জানেন তার পোশাকী নাম যেটা, সেই নাম ব্যবহার করা হয়েছে। এবং তিনি যদি, তিনি আমাদের খুব কাছের সম্মানিত একজন বড় ভাই, এবং তিনি যদি আমাদের শোষণে থাকেন, আমার ফোনে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি আমাদের, তিনি খুবই উদার মনের মানুষ, তিনি এরই মধ্যে আমাদের ক্ষমা করে দিয়েছেন, এবং তিনি আমাদের এই এরকম ছোটোখাটো হাজলা মাদুস্তামের সঙ্গে আগে থেকে পরিচিত জন্য খুব একটা ভরকায় যাননি। তারপর একটু ভেবা থেকে তাকে মনে হয়েছে, কারণ আমার তার সঙ্গে কথা বলে মনে হলো তিনি মোটামুটি মনস্থির করে ফেলেছিলেন যে তিনি, এটা হয় না যে মানুষ ঠিক করে যে মৃত্যুর পর চক্ষুদান করবে, তারপর কিডনি দান করবে, যাদের দান করা যায় দেহ দান করবে। তো তিনি মোটামুটি মনস্থির করেই ফেলেছিলেন যে তিনি তার বাংলাদেশ সরকার যদি চায় আমাদের সেই ভাইকে আমরা আবারও বিনয়ের সঙ্গে তার কাছে ক্ষমা চাচ্ছি। এটা তিনি আমাদের এর মধ্যে ক্ষমা করে দিয়েছেন জানি, তাদের জানার পরও তারপর আরেকবার ক্ষমা চাচ্ছি। এটা আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা।
আমরা যাদেরকে মুরগি বানাই কেবলমাত্র হাসি ঠাট্টার জন্য মুরগি বানাই, এবং আমরা জানি যে আমরা অধিকাংশ সময় যেগুলো আমরা প্রচার করি না, আমরা অন্যদেরকে মুরগি বানাতে গিয়ে নিজেরাই
যে পরিমাণ মুরগি হই,
মুরগিতে পরিণত হই, এবং এইটা বলার অপেক্ষা রাখে না যে যাদেরকে আমরা মুরগি বানাই এবং বানানোর পর তারা যখন এটা আমাদেরকে অন এয়ার করার পারমিশন দেয়, এতে করে বোঝা যায় যে আমরা বাঙালিটিকে যতটা সেন্স অফ হিউমার বিহীন জাতি হিসেবে জানি, আসলে তাদের সেন্স অফ হিউমার খুবই ভালো, তাদের মন অসম্ভব বড় এবং উদার, আদারওয়াইজ এটা অন এয়ার করার পারমিশন তারা দিতেন না। তো এই ভাইকে, সারিয়ার ভাইকে এবং আরো যে এর আগের আপু যিনি ছিলেন তার নামটা নাই জানিলাম, এই দুই ভাই এবং আপুকে অসংখ্য ধন্যবাদ। কালকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কালকে যখন আমরা মুরগি বানাতে, আমার এক বান্ধবীকে আমি মুরগি বানানোর চেষ্টা করছিলাম, সে একটি স্কুলের হেডমিস্ট্রেস, হেডমিস্ট্রেসটা কিরকম খুবই রাজনীতি, ঠিক আছে। আমি তাকে ফোন দিয়ে বললাম যে ম্যাডাম এরকম আমি বাংলাদেশ গ্যাস্ট্রিক ও আফসার সমিতির পক্ষ থেকে, হ্যাঁ বলেন, বললাম যে আপনার পেটে কি গ্যাস হয়, আপনি কে বলছেন? আমি যে গ্যাস্ট্রিক আলসার সমিতির পক্ষ থেকে, আপনার বসের নাম কি, এটা কোন সংস্থা? বললাম এটা একটা স্বাস্থ্য সংস্থা। কোন মন্ত্রণালয়ের অধীনে? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। আপনাদের অফিস কোথায়? বললাম কাটুন, ঠিক আছে। আপনার বসের নাম কি? আমি খুব বিখ্যাত একজন মানুষের নাম বললাম যে বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে কাজ টাজ করেন, ওনাকে তো আমি চিনি, আমি ওনার সঙ্গে কথা বলবো, অবশ্যই ম্যাডাম কথা বলবো। আমি ওনার কর্মচারী, আপনি ফ্রি যাচ্ছি দিয়ে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। বলে আমি একটা মিটিংয়ে আসি, মিটিং আমার পেটে গ্যাস হয় কিনা এটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারবো না। আমি ম্যাডাম দেখেন, পেটের গ্যাস একটা জাতীয় সমস্যা, পেটের গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের এই দুটোই সমস্যা আছে, গ্যাস একটা প্রাকৃতিক গ্যাস, আর হচ্ছে পেটের
একটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং একটা দ্রুত মানে বাদ বাড়ছে।
হ্যাঁ, তাকে কিন্তু এটা বোঝানো হচ্ছে যে আমাদের ট্যাংরা টিলায় যে গ্যাসের খনি আছে ওটার থেকে গ্যাস কমে যাচ্ছে, আর দিনকে দিন একই হারে মানুষের পেটে গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে স্ট্রেস, কারণ হচ্ছে খাওয়া দাওয়া অনিয়ম, কারণ হচ্ছে ফরমালিনযুক্ত খাবার, ভেজাল খাবার, ভাজা পোড়াচ্ছে ভাজা, সে মা খেতে গেছে। আমি বলছি আপনাকে মিটিংয়ে, আমি মিটিংয়ের মধ্যে পেটের গ্যাস নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমি কেন বলবেন, একটু লুকিয়ে রাখার বিষয় না, আপনি কি চাইলেই আপনার পেটের গ্যাস লুকিয়ে রাখতে পারেন? আপনার মনে
কত ভাবেই না বের হয়ে,
কত ভাবেই না সেই পেটের লুকিয়ে রাখা গ্যাস নানান ভাবে শব্দ করে আপনি কত বিব্রত করেন। আমরা তো মানবতার জন্য আপনার পাশে এসে দাঁড়িয়ে একটা পর্যায়ে উনি এমন চাপা খেপে গেলেন, পাশ থেকে লোকজন হইচি করছে, কি কার সঙ্গে এত কথা বলেন? আপনি যদি ফোন না রাখেন আমি ফোন রেখে দেবো, আপনি তো চাইলেই ফোন রেখে দিতে পারেন। তারপর সে লাইন কেটে দিয়েছে, লাইন কেটে দেওয়ার পর আবার তাকে ফোন দিয়েছে, তারপর সে মানে এইবার তো ভয়ঙ্কর চিৎকার, হজবাম করেন আমার সঙ্গে, রাত 9টার সময় ফোন দিয়ে আপনার পেটের গ্যাসের খবর জানতে হবে, অফিস আওয়ারে ফোন দিতে পারেন না, অফিসের ফোন, আপনি রাত 9টার সময় মিটিং করবেন এটাই বাচ্চি জানে। আমি যদি অফিস আওয়ারে ফোন দিতাম তাহলে আপনি সঙ্গে মিটিংয়ে, রাত 9টায় আপনি কে মিটিং করে, কোথায় কাজ করে, হ্যাবি দরকার তোর কি হিসেব করে টয়ে যায় বেরোয় আসছি। রাতের বেলা আমার মোবাইলে ফোন আসছে, মানে আমি যে মোবাইল ফোন আসছে, আমি খুব পুলিশের উদ্যোগনায় কর্মকর্তা যে এটা কার নাম্বার, আমার অবস্থা পুরোই কাহিনী। কারণ আমি বললাম যে আসলে এই এই কাহিনী, পরে বললো যে যাই হোক আপনার পরিচিত আপনি ব্যাপারটা মিটমাট করেন ওই ওই মেটার সঙ্গে। পরে আমি আমার সেই বান্ধবীকে ফোন দিলাম, নিজের মোবাইল থেকে ফোন দিয়ে বললাম, সে এর আগে
গলা নকল করে ফোন দেয় যতখানি না খেপছিল তার থেকে ভয়াবহ।
তুই তুই আমাকে আর কত জ্বালাবি, তোর জন্য আমি আইয়ারে ঠিক মতো ক্লাস করতে পারতাম না, তুই আমার হাজবেন্ডের সামনে আমার নামে আজে বাজে কথা বলছিস। মানে ও একবার কি হয়েছে, ও আইয়ারে পর তোর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হওয়ার পর ওই ছেলেটা আর কি পাচ্ছে কিরকম, তোরা আইয়ারের সামনেই মল চত্বর ওইখানে দাঁড়ায় দুইজন কথা বলতেছে। তা আমি তো ডিপার্টমেন্টে সবসময় দেরি করে আসি, আসার পর ছেলে মেয়েদের মুখে দেখি একটা অন্যরকম আনন্দের ছোঁয়া, কি ব্যাপার বলো যে তোমার আমাদের উমুকের বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটা দেখ বাইরে দেখা করতে আসছে। তো কারণ সেই বয়সে যা হয় সবাই খুব কৌতূহলী, আবার মেয়েরা দুলাবাই দুলাবাই করতেছে, তাহলে ঠাস করে চলে গেছি মল চত্বরে। ধরেন মেয়েটার নাম হচ্ছে নূপুর, নূপুর আর সেই ছেলেটা লাজুক একটা ছেলে পাঞ্জাবি পরা। আমি গিয়ে বললাম এই নূপুর তোমাকে এত করে বললাম কাউকে বৃষ্টিতে ভিজবো না, তুমি জোর করে নিজেও বৃষ্টিতে ভিজলে আমাকেও ভেজালে, এখন আমার জ্বর এসেছে, কপালে হাত রেখে দেখো না জানো আমার জ্বরটা বাড়লো না কমলো, চিকিৎসা করে দেখেন সামনে তার হবু হাজবেন্ড। নূপুর তো চিৎকার দেয় রবি এগুলি কি হচ্ছে, রেগুলি করতেছিস কেন, কি করছিস তুমি, এমন করো তুমি তো আমাকে রবু বলে ডাকো, রবি বলে ডাকো না, তুমি তো আমাকে আদর করে রবু বলে ডাকো, আজকে তো রবি বলছে কেন আরো। মানে এবং সবচেয়ে মজার ব্যাপার কি, তার হাজবেন্ডটা খুবই ভালো ছিল, তার হাজবেন্ড একটু পরে হো করে হেসে দিচ্ছে, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে ওনার সঙ্গে ফাজলামো করা হচ্ছে। কালকে যখন তেল ও আরো সেই পুরানো দিনের দুঃসংস্কৃতির কথা ভেবে আরো খেপে গেছে, এবং ওর বিয়ের সময় আমাদের সবাই কি ডিপার্টমেন্টে আমরা ফোর্থ ব্যাচ ছিলাম, আমরাই ছিলাম সবচেয়ে জুনিয়র ব্যাচ, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ, ডিপার্টমেন্টের সমস্ত টিচার দারোয়ান পরীক্ষা নিয়ন্ত্রক সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু বলে দেওয়া হয়েছে রবি যেন, ইভেন মিকেও দাওয়াত রবি যেন কোনো অবস্থা তেমন বিয়েতে না আসে, কারণ ওর ভয় ছিল যে ওর বিয়েতে আমি গেলে ওর বিয়ে একটা বন্ডুল লেগে যাবে। তাকে দীর্ঘদিন পর সে এখন একটা স্কুলের হেডমিস্ট্রেস, তাকে দীর্ঘদিন পর ফোন দিয়ে তার সঙ্গে কাণ্ড করায় সে তার পুরনো রাগ অনেক, এক পর্যায়ে তার হইচই শুনে তার হাজবেন্ড ফোন নেয়, এবং যেহেতু বলেছিলাম যে তার হাজবেন্ড খুবই ভালো, তার হাজবেন্ড হাসাহাসি করে আমার সঙ্গে হ্যাঁ ভাইয়া দিচ্ছি ওকে কোনো সমস্যা নেই। তা আজকে কোনো একটা কারণে এই যে এই জাহিদের ভুলের কারণে ওই ফোন কলটা বাজায় সেই বাজিয়ে শোনাতে পারলাম না,
মানে আরো
আরো অনেক মজা হতো, আরো অনেক মজা হতো।
তবে আপনার এই গল্প শুনতে শুনতে আমারও একটা গল্প মনে পড়ে গেল, যে আমাদের অফিসে যেটা হয় যে যখন কেউ নতুন আমাদের কলিগরা যখন নতুন কেউ বিয়ে করে তখন তার কিছুদিন পর তার নতুন স্ত্রী বা নতুন স্বামী, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমাদের যেহেতু বেশিরভাগই পুরুষ কলিগ, স্ত্রীকে নিয়ে আসেন, তো যেটা হয় যে অফিসের মোটামুটি এটা একটা মানে ট্র্যাডিশনে দাঁড়িয়ে গেছে যে স্ত্রী দাঁড়িয়ে আছে স্বামীও দাঁড়িয়ে আছে পাশাপাশি, এমন সময় আমাদের কলিগের কানে কানে এমন ভাবে বলা হয় যেন স্ত্রীরাও শুনতে পায় কথাটা, যে সেদিন যে নিয়ে আসছিলেন উনি যে উনি, এবং এইটা শোনার পর এর মোটামুটি, এবং এটা হয় কি যে এটা কিন্তু একাধিক জায়গায় ঘুরতে থাকে, মানে এটা কোনো মতো একটা সাথে আর পরে কথা বলবো, বারবার দেখা গেলো তিনি প্রুফে নিয়ে গেল, প্রুফে প্রুফে একজন বললো আচ্ছা শহীদ ভাই এর আগেও যে আরেকজনকে নিয়ে আসছেন উনি কি ইনি উনি কি সেই ভাবি, এরকম যখন পাঁচ ছয় জায়গায় এই ঘটনা ঘটতে থাকে তখন স্বাভাবিকভাবে স্ত্রীর মনে প্রশ্ন জাগে এর আগে তাহলে আমার কাকে নিয়ে আসছিল অফিসে, এবং এটার সাইড এফেক্ট হিসেবে দেখা গেছে যে আমাদের প্রায় তিন চারটে সংসার ভাঙার উপক্রম হয়েছিল। তো আসলে সব কিছুরই একটা সীমা থাকা উচিত, রবি ভাই আসেন না আমরা কাজ করি, আজকে আমরা যেটা কাজ করি খুবই অন্যায় একটা কাজ করেছি, এবং এই অন্যায় কাজ আমাদের নিতান্ত পেটে দায় করতে হয় করে যেতে হবে, আজকে আমরা একটা কাজ করতে পারি, আপনি আমার গালে একটা চর মারেন, আমি আপনার গালে একটা চর মারেন, আসেন কাছে আসো রাজীব কাছে আয়, এবার রাজীব আমাকে মারেন, বাট আমি যে যতটুকু জোরে মারছি তার থেকে একটু একটু কম, আমরা কানে ধরেছি আমরা আর কাউকে কোনোদিন মুরগি বানাবো না, আমরা শুধু মুরগি খাবো মুরগি রাঁধছি বাবু, কিন্তু কাউকে কখনো মুরগি বানাবো না আমরা, রাজীব অবশ্যই শপথ করেন, আমরা
আমরা
এই মর্মে শপথ করিতেছি যে
এই মর্মে শপথ করিতেছি যে
আমরা মুরগি খাবো
আমরা মুরগি খাবো
মুরগির ডিম খাবো
মুরগির ডিম খাবো
মুরগির রান খাবো
মুরগির রান খাবো
মুরগির কলিজা খাবো
মুরগির কলিজা খাবো
কিন্তু কাউকে মুরগি বানাবো
কিন্তু কাউকে মুরগি বানাবো না।
আমাদের আজকেই মুরগি অব দ্য উইকের লাস্ট এপিসোড শুনলেন,
শেষ হয়ে গেল,
এরপর আমরা আর কাউকে কোনোদিন কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো উস্কানিতেই কোনো টাকার লোভে পড়েও মুরগি বানাবো না,
হয়তো মুরগা বানাবো
হয়তো
গরু বানাবো
গরু বানাবো
বানাবো
মুরগি বানাবো
মুরগি না এটা হতে পারে না
করা ঠিক না কদ্যপি না। আরেকবার হয়েছিল কি আমাদের এক স্যার মাহবুব স্যার তার নাম নিতে আমার কোনো সমস্যা নেই, উনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন, তারপর উনি ফিরে আসলেন, ফিরে আসার পর আমাকে ফোন দিলেন কোথা থেকে নাম্বার জন্য জোগাড় করে, এই রবি অনেকদিন তোমাকে আর মিতুকে দেখি না আসো আজকে আমরা একসঙ্গে লাঞ্চ করি। আমি ক্যাম্পাসে আড্ডা মারছিলাম,
আইটেমের সঙ্গে যথারীতি। লাঞ্চের সময় চলে গেল, স্যার ফোন দিলেন, কতক্ষণ? আমি স্যার এই আপনার বাসার কাছে জামে আটকে দিচ্ছি, জামটা ছেড়ে দিয়ে আমি চলে আসবো। আমি ওই মেয়ের সঙ্গে গল্প করে এই যাচ্ছি করে, আমার প্ল্যান হচ্ছে যে রাত্রের দিকে স্যারের বাসায় গিয়ে মাথার চুলকে বলবো যে স্যার বিশেষ কারণে দেরি হয়ে গেল আর মিতু জানতে পারিনি, আরেকটা
বিশেষ
না আর শোনেন না জানি। কিন্তু বিকালের দিকে স্যার মহা অস্থির হয়ে গেল, না তুমি আসো, ধর্মও পাইছো নাকি, তুমি আসো, কতদিন তোমাকে দেখি না,
ক্যাম্পাসে থাকতেন?
হ্যাঁ স্যার, ক্যাম্পাসের পাশে এলাকাতেই থাকতেন। বলে আমি ওই মেয়েটাকে বললাম যে চলো যাই, ওই মেয়েটাকে নিয়ে, ওই মেয়েটার নাম ছিল হচ্ছে করবি, করবিকে নিয়ে আমি স্যারের বাসায় গেলাম। স্যার দরজা খুলে আমার সাথে আরেকটা মেয়েকে দেখে বললো, এই কে? আমি এই মিতু, মিতু মানে ফাইলিং করা অবশ্য। আমি স্যার ও তিন বছর একটু মোকড়া হয়ে গেছে, আপনি চিনতে পারছেন না। স্যার খুবই লজ্জা পেয়ে গেল, করবি খুব আবেগ নিয়ে বললো, স্যার আপনি আমাকে চিনতে পারছেন না, এমনই হয় মানুষ বিদেশ গেলে সবাইকে বলে যায়। স্যার আরে সরি মিতু, আসলে কি এত চাপের মধ্যে ছিলাম আর এত মানে পিএইচডির চাপ, তুমি বুঝতে পারবো না, পিএইচডি তো মানুষ নিজের বাপের নামই ভুলে যায়, তোমার চেহারা তো মনে রাখা। যাই হোক, আমরা স্যারের বাসায় বসলাম, অনেকক্ষণ আড্ডা আড্ডা মারলাম, গল্প টল্প করলাম। ভাবি ছিলেন মানে স্যারের ওয়াইফ ছিলেন কিচেনে, তিনি আচমকা কথাবার্তা এক পর্যায়ে আমার কান এসে ধরলেন, এ কোন মেয়েকে তুমি মিটু বলে আমাদের কাছে চালিয়ে দিচ্ছ? তো রিয়েল লাইফে মুরগি বানানো কিন্তু আরো অসাধারণ ব্যাপার, অসাধারণ ঘটনা। এবং মুরগিটা ঠিক মতো বানাতে পারলে যে আনন্দটা পাওয়া যায় রাজীব, আপনি ওই সার দুইয়ে যে অ্যাকাউন্ট দুধ পেয়েছিলেন সেটার তুলনায় একশো গুণ বেশি আনন্দ পাওয়া যায়।
তবে এটাও নিঃসন্দেহে স্বীকার করে নেওয়া ভালো যে আমরা শুধু যে মানুষকে মুরগি বানিয়েছি তাই না, নিজেরাও জীবনে ব্যক্তিগত জীবনে অসম্ভবার মুরগি হয়েছি, প্র্যাকটিক্যাল যুগের শিকার আমরাও হয়েছি, আমরাও করেছি। এবং আমাদের জীবনটা এরকমই, আমরা কখনো মুরগি হই, কখনো আমরা মুরগি বানাই, আমরা কখনো হাসি, কখনো কাঁদি। আমাদের জীবনে এত বৈচিত্র্য আছে জন্যই হয়তো জীবনটা এত এত কষ্টের পর জীবনটা শেষ পর্যন্ত হয়তো খুব একটা খারাপ না।
এবং আমি কিভাবে মুরগি হয়েছি এরকম দু একটা গল্পের কথা না বললেই না, সেসব গল্পের কথা বলবো। তবে আমাদের মধ্যে ছোট্ট একটা বিরতি নিতে হবে, বিরতির আগে আমরা কুইজের কলটা আবার দিয়ে নিই। শোনো এই সপ্তাহের কুইজ, কুইজের পর তোমরা তো জানোই কিভাবে এবিসি লিখে কিভাবে মেসেজ পাঠাতে হবে। কুইজটা শুনে আমরা ছোট্ট একটা বিরতি নেবো, মেন্টস খাও, বুদ্ধি পাচ্ছি জানো।
এক কৃষকের তিনটি গরু, একটা গরু দেয় এক কেজি দুধ, আরেকটা গরু দেয় দুই কেজি, তৃতীয় গরু তা দেয় তিন কেজি দুধ। আপনাদের বলতে হবে তিন কেজি দুধ যে গরুটা দেয় সে কিভাবে রাখে। অপশন এ, অপশন বি, অপশন সি।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফেন্টা ছবি এবং দা মিল ভিটামিন রাজীব হাসান, বাংলাদেশ 2014। রাজীব, একটি গান সারা জীবনের কান্না, একটা গান আমার সর্বনাশ করে দিয়েছে, বল
কোন গান?
বলছি সেই গানের গল্প। একটা ছেলে ভাই নেদারল্যান্ডে থাকে, নেদারল্যান্ডে বসে সে একটা গান শুন, ইউটিউবে সার্চ দিতে দিতে একটা গান শুন, এই গানটা তার খুব ভালো লাগছে। সে কি করছে, সে তার এক মেয়ে বন্ধুকে গানটা পাঠায়, সেই মেয়ে বন্ধু গানটা শুনছে, শোনার পর সেই গানটা তার খুবই ভালো লাগছে। ভালো লাগার পর সে কি করছে, সে তার আরেকটা বান্ধবীকে পাঠায়, সেই বান্ধবীও গানটা শুনছে, শোনার পর তারও ভালো লাগছে। ভালো লাগার পর সে কি করছে, সে গানটা তার একটা ছেলে বন্ধুকে পাঠায়, সেই ছেলে বন্ধুটাও সেই গানটা শুনছে, শোনার পর তারও মনে হচ্ছে ওয়াও এটা তো একটা ফাটাফাটি গান। তারপর সে কি করছে, তার আরেকটা মেয়ে বন্ধুকে পাঠাচ্ছে, সেই মেয়ে বন্ধু
সেই হল্যান্ডের ওই মানে নেদারল্যান্ডে সেই ছেলেকে পাঠাচ্ছে,
না বস আরো প্যাঁচলা,
আরো প্যাঁচলা।
সেই মেয়ে বন্ধু, সেই মেয়েটা কি করছে, এই গানটা সে একজনের লেখা খুব পছন্দ করতো, তাকে পাঠাচ্ছে যে ভাই আপনি তো অনেক ভালো গান লিখে, এ ভালো লেখা লিখে, এরকম একটা গান কি আপনি লিখতে পারবেন? বুঝতে পারছেন এই ছেলেটা কে বস?
সেটা আপনি?
সেটা আমি, আমি গানটা পাই। পাওয়ার পর কি হচ্ছে, আমি গানটা রেডিওতে বাজাইছি, রেডিওতে বাজার পর আমার এক বান্ধবীকে গানটা দিচ্ছি, ঠিক আছে, বান্ধবীকে দেওয়ার পর আমি আর সবাইকে গানটা দিচ্ছি, কেই চাচ্ছি তাকে আমি গানটা দিচ্ছি। আমি পাঠাতে পাঠাতে আমি একটা ছেলেকে গান পাঠাইছি,
সেটা থাকছে আমার বন্ধু, সে আমাকে বলে বসলো এই গান তুমি কোথায় পাইলা? আমি সেই গানে ঘুরতে ঘুরতে আমার কাছে, আমি অমুকের কাছ থেকে পাইছি, অমুক কোথা থেকে পাইলো, এই করতে করতে দেখা গেল যে এই গানটার সর্বপ্রথম আবিষ্কারক সেই নেদারল্যান্ডের ছেলেটা, সে হল্যান্ডের ছেলে। এবং একটা, এবং আমি এই গানটা আরেকজনকে এই মানে মোটামুটি সবাইকে দিচ্ছি, আমার ফ্রেন্ড লিস্টে প্রায় 5,000 নারী বান্ধবী আছে, আমি সবাইকে গানটা দিচ্ছি, কারণ গানটা খুব ভালো লাগে। 5,000 মধ্যে মাত্র একজন কেনার দিয়ে বসতো যে অনেকদিন পর একটা ভালো গান শুনলুম, ভালো লাগায় মন পিছিয়ে গেল, যিনি গানটি লিঙ্ক দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। গানটি
এরপর বস আগুন জ্বলে উঠলো,
আগুন
জ্বলে আগুন নেভায়,
যে আগুন
জ্বলে কোনো ফায়ার সার্ভিস,
কোনো ফায়ার সার্ভিসের সাধ্য নেই এই আগুন নেভায়। আমার যেসব শ্রোতারা আছেন যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে আমি এই প্রথমবারের মতো একটা অনুরোধ করছি, করো জোরে অনুরোধ করছি, করো জোরে। আমি এইভাবে এর আগে কখনো কোনো অনুরোধ করিনি, আমি সেই গানটা আবারও বাজাবো। আপনারা সবাই আপনাদের রেডিও সেটটি অফ করে ফেলুন, তাতেও যদি রেডিও সেট অফ না হয় তাহলে রেডিওর ব্যাটারি খুলে ফেলুন, শুধু একজনের রেডিওটা অন থাকুক, শুধু তার জন্য, কেবলমাত্র তার জন্য এবং একমাত্র তার জন্য এই গানটি আবারও।
অনেকে আমাদের প্রত্যেকটা শো হয়তো সবাই শোনেন না, তো আসিবেন্দ্রাজ রবি এই
শো কেউ শোনে না, প্রত্যেকটা শো
শোনে না,
শোনার প্রশ্নই আসে না,
আসে না। তবে বিষয়কার ভাবে আমাদের প্রচুর এস এম এস কেন জানি আসে, যাই হোক,
কারণ হচ্ছে আমরা
নিজেরাই নিজেদের রেডিও স্টেশন SMS পাঠিয়ে প্রমাণ করার চেষ্টা করি যে এই শোটা অসম্ভব
খরচ হয়ে যাচ্ছে বল, মানে
আসলে যে পেমেন্ট পাই তার ডাবল খরচ করতে হয় নিজেদেরকে পাঠাতে গিয়ে, রাইট?
তো গত কয়েক সপ্তাহ থেকে আতিবেদ দ্রবী এই গান একের পর এক তরুণীকে উৎসর্গ করেই যাচ্ছেন তো ত্যক্ত বিরক্ত হয়ে এক তরুণী আমাকে একটা বুদ্ধি দিল, আপনি এক কাজ করবেন রবি ভাই, রবি ভাই যখন এর আগে এরপর যখন গানটা বাজাবেন, জানি দেখা হবে গানটা, তখন আপনি বলবেন যে সেই একই তরুণীকে আতিবেদ দ্রবী যদি আরেকটা গান ডেডিকেট করেন সেই গানটা কেমন হতে পারে। তখন আমরা একটা গান বাজিয়েছিলাম, সে আমার ছোট বোন, সে আমার ছোট বোন। আমরা ভেবেছিলাম ওষুধে কাজ হবে, ওই ওষুধে কাজ হলে আতিবেদ দ্রবী আজও আরেক তরুণীকে গানটি উৎসর্গ করতেন না। তো ওষুধের উপরেও মহাঔষধ থাকে যাকে বলা হয় মহাঔষধ, সেই মহাঔষধ হিসেবে আমরা যেটা করেছি আমাদের দেখে তরুণী আরেকটা বুদ্ধি দিয়েছেন যে আতিবেদ দ্রবী যদি এরপরও সেই একই গান আবারও কোনো তরুণীকে ডেডিকেট করতে চান সেই গানে দেখা হবে, তারপর কোন গানটি বাজবে। আত্মেন্দ্র ছবি যাকে উৎসর্গ করেছেন জানি দেখা হবে গানটা, সেই তিনি যদি আত্মেন্দ্র ছবিকে কোন গান উৎসর্গ করতে চান সেই গানটা কি হবে সেটা আমরা এখন শুনে আসছি।
ভালো লাগবে পিয়ানো বসে তুই বাগালি রে আয় কুকুয়া
শুনছেন মেন্টস পার্টি গেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি আতিবেদ দাস রবি এবং আমার সঙ্গে রয়েছে দা মিডিয়া ম্যান রাজীব হাসান, এবং রাজীব হাসানের রুচি এত অনুন্নত এবং আমি সিরিয়াসলি গত সপ্তাহে আমি মাইন্ড করি নাই কিন্তু এই সপ্তাহে আমি অসম্ভব মাইন্ড করলাম। আপনার রুচি কি বলবো, আপনার রুচি চানাচুর রেগুলার খাওয়া উচিত, আপনার রুচি এমন নিচু পর্যায়ে গেছে স্বয়ং নায়িকো কেউ যদি খবর দেওয়া না হয় তারা মাটি খুঁড়ে খুঁড়ে, নাইকো বলেন, তারপরে যে আর কারা কারা যেন আছে না যারা মাটি, যে আমেরিকান কোম্পানিগুলো যারা মাটির তেল গ্যাস কোম্পানি মাটির গভীর থেকে খনিজ সম্পদ তুলে আনে, তারাও আপনার রুচির খোঁজ পাবে না। রাজবেন অসম্ভব আপসেট আপনার রুচি,
আপনি আপসেট অসম্ভব
আপসেট আপসেট রয়েছে
সিরিয়াসলি আপসেট
সিরিয়াসলি আপসেট
আমি খুবই খুশি রয়েছে আপনাকে আপসেট করার জন্যই তো আমি খানটা এখন আমি আপনি যদি আপসেট দায়ী হলেন এখন ঘটনা হচ্ছে রবি আয়নার সামনে দাঁড়ান কালে কালে বয়স অনেক হয়েছে
কালে কালে রাজীব আপনি এখনই আপনি শুনুন আমি আমি বস ছোট্ট করে একটা কথা বলি আমি খুব হাসছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনার বয়স হচ্ছে 26 আমার হাসি পেল কেন হাসি পেল কারণ রিসেন্টলি একটা মেয়েকে নিয়ে আমার এবং আপনার মধ্যে এক ধরনের ঠান্ডা স্নায়ু যুদ্ধ চলছে সেই মেয়েটার বয়স যেহেতু 24 অতএব আপনি 26 হয়ে গেলেন রাজীব আপনার মনে আছে কি এর আগে আরেকটি মেয়েকে নিয়ে আপনার এবং আমার মধ্যে ঠান্ডা স্নায়ু যুদ্ধ চলছিল সেই মেয়েটার বয়স ছিল 26 তখন আপনি রাতারাতি 28 হয়ে যাবেন রাজীব আপনি নিশ্চয়ই ভুলে যাননি এখনো জাস্টই তো 3 মাস আগেকার কথা আরেকটি মহিলাকে নিয়ে আপনার এবং আমার মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই চলছিল
তার বয়স ছিল 40
তখন আপনি 41 হয়ে গেলেন রাজীব আপনার বয়স আর শেয়ার বাজার দুটো মিলেমিশে একাকার হয়ে গেল
অস্থিতিশীল
কখনো
বাড়ে কখনো
নামে রাজীব
আয়নায় আমি না দাঁড়াই, আপনি বরং আপনার চেহারা নিজে ভিডিও করে সেলফি তুলে দেখুন কি অবস্থা হয়েছে আপনার। আপনার এই রুচিহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রকাশন করলাম। প্রকাশন বলছেন,
প্রকাশন কি?
অন্য যখন মানুষ আর গ্রহণ না করে সেটা হয় অনশন।
আচ্ছা আচ্ছা,
আর কথা যখন মানুষ গ্রহণ না করে সেটা হয় কথাশন। আমি আগামী এক মিনিট আপনার কথার প্রতিবাদে আমি কথা বলবো না আগামী এক মিনিট।
অবশ্যই রবি ভাই, খুবই শুনে আমরা খুবই খুশি হলাম। আতিবেন্দ্র চৌধুরী এক মিনিট কথা বলবে না? আতিবেন্দ্র চৌধুরী এত বাজে লোক, আপনি এক মিনিট কথা বলবেন না? খবরদার, এত বাজে লোক কি বলবো। ছোটখাটো ইদেও শুরু করি, যেমন সে ধার নিলে, মানে পৃথিবীতে বিভিন্ন ধরনের লোক আছে, কেউ দার্শনিক হয়, আতিবেন্দ্র চৌধুরী হচ্ছে ধার সৈনিক। এই জীবনে তিনি যে মানে এত ধার করেছেন, তিনি তার বাসার যে বটি কাঠি ছুরি এগুলো তো কোনো ধার নাই, ধার থাকবে কি হবে, সব ধার তো তিনি দখল করে বসে আছেন। আতিবেন্দ্র চৌধুরীকে এই পর্যন্ত আমি যত টাকা ধার দিয়েছি, এই যে তিনি মাঝে মাঝে বলেন না রাজি আপনি তো ফ্ল্যাট কিনছেন, অমুক করছেন, গাড়ি কিনছেন, আতিবেন্দ্র চৌধুরীর পেছনে আমি এই পর্যন্ত যতগুলো টাকা ধার দিয়েছি এই টাকাগুলা, এই আপনি কথা বলুন এক মিনিট আমি আপনার, সে টাকাগুলা যদি ফেরত আনা যেত আমি অবশ্যই হয়তো ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হতাম, হয়তো আমার সত্যি একটা গাড়ি থাকতো। আতিবেন্দ্র চৌধুরী আমাকে পথে বসিয়েছে এবং পথে বসিয়েছে জন্য আক্ষরিক অর্থে আমি আজকে স্টুডিওতে বসে আছি। আজকে রাতে রাত বিরাতে আমি বিশ্রাম নেওয়ার কথা, আমি সারাদিন একটা কাজ করি, পরিশ্রম করি, ধকল যায় আমার, কিন্তু আতিবেন্দ্র চৌধুরী আমাকে এমন পথে বসিয়েছে এবং সেই পথে বসা থেকে আজকে আমাকে স্টুডিওতে বসতে হচ্ছে, যেখানে বকবক করতে হচ্ছে।
রাজি
এখন শেষ হয়ে যাবে, তবে আপনি কিন্তু ধার সৈনিক, এটা নিঃসন্দেহ বলতে হবে। আপনি টাকাটা কবে দেবেন বলুন তো? 500 টাকা নিতে মনে আসছে?
হ্যাঁ মনে আসছে আমার।
কবে দেবেন?
আমি দেব না এই টাকা, আমি এই টাকা রাজীব দেব। কেন দেবো না জানেন? এ পর্যন্ত যত উচিরায় আপনি আমার কাছ থেকে টাকা ধার করেছেন ওখান থেকে আমি 500 টাকা কেটে রাখতাম রাজীব, আমাকে এমনটা বলতে বাধ্য করবেন না কি পরিমাণ টাকা আপনি আমার কাছে ধার নিয়েছেন। কারণ আমাদের এই শো কেবল যে ছাগল পাগলরাই শুনে তা কিন্তু না, এমন কেউ কেউ শুনে যারা আয়কর বিভাগে কাজ করে, আমি সে এমন বলে আমি আরেকটা ক্ষতির সম্মুখীন হতে চাই না। তবে জানি দেখা হবে এই গানটা একটা মেইল ভাষণও আছে, আমি ফিমেল ভাষণ না হয় একটা মেয়েকে দিয়ে আরেকটা মেয়েকে দিতে গিয়ে
মেলকে দিতে চান
এখন না, আমি মেল ভাষণটা একটা মেয়েকে দিতে চাই। সেটা কি একই আরেকটা মেয়ে? হ্যাঁ জানি দেখা হবে, যাই তুই গানটা খুঁজে বের করো, জানি দেখা হবে মেল ভাষণ যেটা না তোমার ইয়েতেই আছে, বলতেই আছে, সেদিন জানি দেখা হবে লিখিস তার দাও বলতেই আছে গানটা। এই মেইল ভাষণটা আরো আরো মজার, আরো সুন্দর, আরো অসাধারণ, এবং এই গানটা আমি আবারও বাজিয়ে শোনাবো।
অবশ্যই বাজি শোনা, মানে খুঁজতে খুঁজতে আমি আতিবেন্দ্র চৌধুরীকে একটা জানিয়ে রাখি যে এই গানটা রবি ভাই মোটামুটি 3-3.5 বছর আগের একটা পুরাতন গান।
হ্যাঁ
এখন হয়েছে কি আপনার বয়সটা এমন জায়গায় চলে গেছে যে এটা এই সব তরুণ সমাজের একটা গান, তো এই গানগুলো এখন আবার শোনা হয় না। এখন আপনি কি শোনেন? এখন আপনি শোনেন ধর্মীয় বয়ান, গীতি গজল এসব শোনেন না? ঠিক আছে, এসব শোনা অবশ্যই খারাপ না, একটা নির্দিষ্ট বয়সে ধর্মকর্মের মনোযোগ দিতে হয়, সবসময় করা উচিত। কিন্তু এই গানটা রবি ভাই সত্যি কথা অর্থে আপনি সিরিয়াসলি বলছি গানটা 3 বছর আগে,
এখন নেদারল্যান্ডের ওই ছেলেটা যদি 3 বছর পরে শোনে, তারপর যদি সে তার বান্ধবীকে পাঠায়, তার বান্ধবী তার বন্ধুকে পাঠায়, বন্ধু যদি তার বান্ধবীকে পাঠায়, সেই বান্ধবী যদি তার বন্ধুকে পাঠায়, সে যদি তার বান্ধবীকে পাঠায়, তারপর সেই বান্ধবী সেই মেয়েটা যদি তার যে লেখক তাকে পাঠায়, এটা করতে যদি 3 বছর লাগে আমার দেশে।
আমি
জানি এই গানটি কে গিয়েছেন, কে গিয়েছেন এই গানটি? গিয়েছেন লেখা আছে অনুপম রায়, কিন্তু সে অনুপম রায় আসলে গানটি গান নেই, গানটি গেয়েছেন আফিস এন তাজ রবি, শুধুমাত্র তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্য এই গানটি গেয়েছেন। শোনো এই গানটি, জানি দেখা হবে, অবশ্যই দেখা হবে, দেখা হতেই হবে, দেখা না হলে কি করে চলবে, দেখা হবে, দেখা হবে, বিরতির পর আবার দেখা হবে। গানটা শুনতে থাকো, গানটা তোমার জন্য, শুধু তোমার জন্য, একমাত্র তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য।
মেলে খুলে Oh, রোকে জমানা চাহে রোকে খুদাই তুমকো আনা পড়েগা
লন্ডনে। তুমি অফিসে বসে রেডিওর শ্রোতা শুনছো, গানটা শোনো গানটা তোমার জন্য, ভালো থেকো। মেন্টোস বাতি জ্বালাও সত্যি এখন থেকে আর কোনো গান বাজানো হবে না, আমরা আর কোনো গান বাজাবো না, কারোর জন্যই গান বাজাবো না। সরেয়ার জন্য গান বাজালে সরেয়া রাগ হয়, সরেয়ার জন্য গান বাজালে রশ্মি রাগ হয়, রশ্মির জন্য গান বাজাইলে দীর্ঘই রাগ হয়, দীর্ঘই জন্য গান বাজাইলে এক্স ওয়াই জেড রাগ হয়। আমরা যাব কোথায়?
কিন্তু তার আগে প্রশ্ন করেন, সাধারণত আমরা বলি যে এর জন্য গান বাজালে বি রাগ হয়, বিয়ের জন্য গান বাজে, আমরা সাধারণত উদাহরণটা এ বি সি বা এক্স ওয়াই জেড দিয়ে বলি। আমি সরল সরল দিয়ে শুরু করলাম, কেন
কেন?
কারণ ইংরেজিতে মাত্র 26টা বর্ণমালা আছে, আপনার যত প্রেমিকা সে 26টা বর্ণমালা দিয়ে সম্ভব না, আপনাকে বাংলা বর্ণমালা দেবে, সব খুব সম্ভব হতে বাংলায় 49টা বর্ণমালা আছে,
56টা বর্ণমালা আছে বাংলায়। তবে বাংলা থেকে মানে চীন ভাষায় আর কি, চাইনিজ ভাষায় বেশি বর্ণমালা, অসংখ্য পার্শ্ব বর্ণমালা আছে।
বাংলার একটা ইন্টারেস্টিং ব্যাপার কি আছে যেটা জানেন, যে বাংলায় তো জ দুইটা, বর্গীয় জ অন্তস্থ জ, দশন্য র বশন্য র, বাংলায় কিন্তু ব দুইটা আছে, আপনি জানেন
না তো?
বাংলায় ব দুইটা, বর্গীয় ব অন্তস্থ ব, যেমন আপনি দেখেন দ্বার, দ্বারে কিন্তু দয় বয় আকার বসন্দ, কিন্তু এখানে অন্তস্থ বয়ের কারণে বটা অনুচ্চারিত হয়, কিন্তু আপনি একই ব আবার ব্যবহৃত হয় উদ্বাস্তু, ওখানে কিন্তু ব উচ্চারিত হয়। বাংলায় বিশ্বকার ভাবে বাংলায় দুইটা ব আছে এবং দুইটা বই দেখতে একই রকম, যেমন আপনি চাইলেই অন্তত বর্গীয় যে আলাদা করতে পারবেন কিন্তু বকে আলাদা করতে পারবেন, দুটো বয় দেখতে একই রকম এবং একই রকম হওয়ার কারণে একটা বকে বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে এক সময় বিশাল বিতর্ক হয়েছিল যে একটা বকে কেন বাদ দেওয়া হবে, কারণ ব তো দুইটা, আপনি চাইলে একটা জকে বাদ দিতে পারছেন, চাইলে কি একটা রকে বাদ দিতে পারছেন, র যেমন বসন্ত রসন্ন ধসন্ন তিনটা র আছে বাংলা বর্ণমালায়। তো যখন বাদ দেওয়া হলো এটা নিয়ে খুবই বিতর্ক হয়েছে এবং আমার কাছে পরে আমি যখন এটি নিয়ে একটা প্রবন্ধ পড়ি তখন আমার কাছে আসলে মনে হচ্ছে বাংলায় আসলে দুটা ব থাকা উচিত, কারণ আসলেই তো যখন আপনি দ্বার লিখছেন দয় বয় আকার এখানে অন্তত বয়ের কারণে উচ্চারণটা হচ্ছে না, কিন্তু আপনি যখন উদ্বাস্তু লিখছেন তখন কিন্তু ব উচ্চারিত হচ্ছে। এবং শ্রোতারা জানতেই পারছেন আমরা খুবই জ্ঞানী, যেমন বাংলা বর্ণমালায় যে দুইটা ব আছে এই তথ্য ভাই কি কোথায় গেলে তুমি শুনতে পেতে, তাই বারবার শোনো মেন্টস
বাতি জ্বালাও,
জ্বালানো ভুলে যাই অনুষ্ঠান।
খুব স্বাভাবিক।
আচ্ছা রবি, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে
আমি তার আগে একটু বলে দিতে চাই, আমাদের সাথে যারা ফোনে কথা বলতে চাও আমার তোমাদের জন্য নাম্বারটি হচ্ছে 8153539, যারা মোবাইল থেকে করবে তারা অবশ্যই 02-8153539 এই নম্বরে ডায়াল করবে। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই খালিদকে, যিনি আমাদের এই সাউন্ড ডিজাইনটি করে দিয়েছেন কুইজের, এবং আমাদের মঞ্জুকে যিনি আমাদের সাউন্ডে কাজ করছেন। মঞ্জু এবং খালিদ তোমাদের দুইজনকে মেন্টস বাতি জ্বালাও শো এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাক্টিভেন্ট চাচ রবি এবং রাজীব হাসান। এবিসি তোমাদেরকে ধন্যবাদ দেবে না, এবিসি তোমাদের এই জন্য কোনো আলাদা করে বেতন বোনাস কোনো কিছুই দেবে না, কিন্তু খালিদ এবং মঞ্জু তোমরা রবি এবং রাজীব ফাউন্ডেশন থেকে, যে ফাউন্ডেশনটা আমরা
রেডি পদক
কিন্তু তারপর আমরা দেব মঞ্জু এবং খালেদ, এটা দেব হচ্ছে তোমাদেরকে সম্মান করার জন্য, তোমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই স্বীকৃতি আমরা তাদেরকেই দিচ্ছি যারা রেডিওর জন্য অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু কোন স্বীকৃতি যারা পান না, যাদেরকে সবসময় নির্যাতন নিগৃহ নিপীড়নের মধ্যে থাকতে হয়, এই জন্য তোমাদের জন্য চালু করা হলো বাংলাদেশে এই প্রথম আতিবেন্টা ছবি রাজীব হাসান ফাউন্ডেশন, দুঃস্থ অসহায় দুঃখী রেডিও কর্মীদের জন্য
একটা হাততালি, তাদেরই ডিজাইন করা সাউন্ড থেকে, তাদেরই উদ্দেশ্যে, তাদেরই বানানো, তাদেরই সৃষ্টি করা হাততালি, তাদেরই উদ্দেশ্যে আমরা নিবেদন করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আরো যখন আমাদের এই সিজন আরো যত সামনে এগোবে ততই আমাদের হয়তো আমরা আরো মডিফাইড হবে জিনিসটা, আরো নতুন জিনিস আমরা অ্যাড করব। আমরা অনেক ফিডব্যাক পাচ্ছি, বিশেষ করে আমাদের মুরগি অব দ্য উইক নিয়ে শ্রোতাদের মধ্যে তুমুল আছে আলোড়ন তৈরি হয়েছে, এবং আমরা জানি যে অনেকেই শুধুমাত্র মুরগি অব দ্য উইক শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা থাকে, দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকে, এবং আমাদেরকে SMS পাঠাতে থাকে, ভাই তাড়াতাড়ি একটু বাজান না, তাড়াতাড়ি একটু বাজান না। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, বারবার শ্রোতাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। তো রবি ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার সেই হল্যান্ডের বন্ধু জন, আমার সত্যি খারাপ লাগছে যে তিনি 3 বছর পরে এসে একটি গান প্রায় হারিয়ে যেতে বসা একটি গান আবিষ্কার করেছেন, এবং তিনি টিউবলাইট বললেও হয়তো ভুল বলা হবে, তার জন্য যদি আপনার খারাপ লেগে থাকে, রবি ভাই আপনার জন্য কতটা খারাপ লাগছে যে আপনার সেই গানটা সেই টিউবলাইট বন্ধুর কাছ থেকে আপনাকে আবিষ্কার করতে হলো সেই গানটা? তো আমি জানি আপনি শ্রেয়া ঘোষালের আরেকটি খুবই চমৎকার অসাধারণ গান আছে, যে গানটা আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন রবি ভাই, এটা আমার মনে হয় জানি দেখা হবে চেয়েও আপনার কাছে খুব ভালো লাগবে গানটা।
আপনার রুচি নিয়ে কিন্তু একটা
প্রশ্ন, আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন আছে, হ্যাঁ ফিমেল ভার্সনটাই আমরা বাজাবো, সেটা গানটা হচ্ছে চল রাস্তায় সাজি ট্রামলাইন। গানটা আর করার জন্য না, আমি ডেডিকেট করতে চাই আতিফ ইন্দ্রাজ ছবির জন্য। এই গানটি আমি ডেডিকেট করছি আমার সবচেয়ে কাছে পাশে বসে থাকা আমার সহকর্মী, আমার বন্ধু, আমার বড় ভাই, আমার উস্তাদ আতিফ ইন্দ্রাজ ছবিকে।
কত সুন্দর তুই থার্মোমিটারে মাঝে, হিয়া চুপটা হিয়া নষ্টা নিভে কুয়াশায় ভেজাচ্ছি, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রামলাইন আর কবিতা শুই কপাল, কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, কুয়াশায় ভেজাচ্ছি, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে তুই কাকে ভালোবাসতি। চল রাত
রাস্তাকে জানলাম নার কবিতায় শুয়ে কত সুন্দর আমি ভুলে যাই কাকে চাইতো আর তুই কাকে ভালোবাসিস আমি ভুলে যাই কাকে চাইতো আর তুই কাকে ভালোবাসিস আমি ভুলে যাই কাকে চাইতো আর তুই কাকে ভালোবাসিস
শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দি মিডল ভিটামিন রাজীব হাসান 2014। হ্যালো, কে বলছিলে? হাই সুমিতা, কেমন আছো?
আমি তো মানে চরম আছি, কারণ আমার দুর্ভাগ্য ছিল আপনার মতো আর কি যে ফার্স্ট বেঞ্চে বসার আর কি।
আচ্ছা,
তো সেজন্য আসলে কখনই বন্ধুদের হেল্প পেতাম না, যদি কোনো তারপরে সাহায্য চাইতাম কখনো দিত না। এখন আমি ভীষণ রকম সাহায্য পাচ্ছি শুধুমাত্র আপনার কারণে, কারণ আমার বন্ধুগণ আমাকে প্রতিনিয়ত অনেকগুলো টেক্সট করে পাঠাচ্ছে, সহজ ইংরেজি শিক্ষণ এবং সহজ বাংলা শিক্ষণ মানে বই এবং কোচিং সেন্টারের নামটা উল্লেখ করে।
সুতরাং
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
না সুবিতা, যেটা হয়েছিল গত সপ্তাহে সেটি হচ্ছে হঠাৎ করে আপনি অনেক ইংরেজি শব্দ বলায় আমরা আপনার সঙ্গে একটু দুষ্টুমি করেছিলাম, আপনারা তো জানেন।
আমাদের
কাজ সেটা হচ্ছে দুষ্টুমি করে যাওয়া এবং
আমি কিছুই মনে করি নাই, বিকজ ওই দিন ফোন করার মানে কথা বলার পর আমার আমার প্রিয় বন্ধুতে আমাকে কাল দিয়া
আমি কোনো ভাবেই আপনাকে হেব্বি বাস দেইনি সুমিতা, আপনাকে না সরি তোমাকে আমি কোনো ভাবেই হেব্বি বাস দিইনি, এটা আসলে তোমাকে ভালোবেসে বলেছি এবং
সুমিতা
আমি আমি একটা কথা বলছি,
রাজীব কথা বলছি,
আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে জানতে চায় যে ভাই আপনারা আর যে নিয়ে পাশাপাশি কি করেন। মোহাম্মদপুরে একটা বাসের ফ্যাক্টরি দেবো আর কি, যেখানে তো এটা শোনো, মানুষ মানুষ কার সঙ্গে খুনসুটি হয় জানো তো, যে সবচেয়ে কাছের খুব প্রিয় মানুষের, এখন আমাদের যে বস এবিসি রেডিও যিনি বস লাভলু ভাই, লাভলু ভাইয়ের সঙ্গে আমরা থাকলেও করতাম না, লাভলু দেখেন আমার প্রচন্ড সালাম দিয়ে করি, যদি লাভলু ভাই জানেন যে আমরা ভয়ঙ্কর রকমের বিচ্ছু টাইপের, কিন্তু লাভলু ভাইয়ের সঙ্গে তো আমাদের পক্ষে ফাজলাম করা সম্ভব, কারণ শ্রদ্ধার মানুষ তিনি, আমাদের শ্রদ্ধা মানুষকে অনেক কাছে যেমন নিয়ে এসে একটু দূরেও সরিয়ে দেয়, কিন্তু ভালোবাসার যারা মানুষ যারা খুব প্রিয় মানুষ তাদের সঙ্গে খুশি হয়, তো তোমার বন্ধুরা যে তোমাকে খেপাচ্ছে তারা কিন্তু তোমাকে ভালোবাসার জন্য খেপাচ্ছে, তো তোমার বন্ধুরা তোমার
আবার অনেক দিন হয় 3 বছর 4 বছর পুরো লং টাইম হয় আমার কোনো বন্ধু আমার যোগাযোগ হয় না, ওরাও প্রতি তোমার ফোন নাম্বার চেঞ্জ করে আমাকে টেক্সট করে বলতেছে যে হে বিবাহ সেই কি অনেক
কিছু। আমরা কি তোমার বন্ধু না বলো? আমরা তো তোমার বন্ধু,
অবশ্যই অবশ্যই। তুমি মজার কথা হচ্ছে আমার মা খুব কম হাসেন, হ্যাঁ, এবং যখন আমি রবিবার সাথে কথা বলছিলাম তখন খাচ্ছিলাম এবং আমি লাউড স্পিকার দিয়েছিলাম আমার ফোনটা, তো আমার মাও দাঁড়িয়ে ছিলেন, বুঝিয়েছিলাম যে মুরগি বানানো মানে কি, আসলে আমার মা যে খুব খুশি আছে সে কারণে আমি অনেক খুশি।
এখন আমরাও অনেক খুশি যে তুমি আমাদের আজকে ফোন দিয়েছো, ইনফ্যাক্ট আমরাও শোয়ের আগে আমরা কথা বলছিলাম রবিবার সঙ্গে যে সুমিতা মন খারাপ করলো কিনা, আমাদের ফাজলামটা ধরতে পারলো কিনা, আমরা তোমার নম্বর তো আমাদের কাছে নাই, রাখা নাই,
সুমিতার নম্বরটা কি জাহিদ রেখেছো? সুমিতার নম্বরটা জাহিদ রেখেছে। সুমিতা তোমাকে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল প্রশ্ন এখনই করে নেই, সেটি হচ্ছে যে তুমি মুর্শিদাবাদ থাকো তাই তো, তা তুমি যদি শো করতে ঢাকা আসতে হয় তুমি মানে এটা কিভাবে ম্যানেজ করবে বলো তো? আমার বাসা কোনো সমস্যা নাই সুমিতা, জাহিদ জাহিদকে আমি এখনই অন দ্য স্পট অর্ডার দিয়ে দিচ্ছি, জাহিদ সুমিতা আমাদের সাথে নেক্সট শোতে থাকবে, তুমি ফোন করে আগামী মঙ্গলবার যে শোটি হবে সেই শোতে সুমিতা থাকবে। সুমিতা তুমি তোমার লাইনটি কেটে গেল, বাট আমার ধারণা যে তুমি রেডিওতে আমাদের কথাটি শুনতে পাচ্ছ, আগামী মঙ্গলবার সুমিতা আমাদের সাথে
একজন গেস্ট হিসেবে থাকবেন এবং আমাদের সাথে শ্রোতা অংশ নেবেন। এবং আগামী শুক্রবারে আমরা আরেকজন শ্রোতাকে নিয়ে আসব, সেই শ্রোতার নাম এখনো আমরা ঠিক করিনি, তবে আগামী মঙ্গলবারের জন্য সুমিতা, কাজী সুমিতা তুমি তোমার ব্যাগ ট্যাগ গুছাও, জামা ভালো ভালো জামা কাপড় গুলো বের করে এখনই ব্যাগে ঢুকিয়ে ফেলো, তোমাকে ঢাকা আসতে হবে। এবং ঢাকা আসার পর তুমি মিরপুরেই থেকো, কারণ আমার বাসাও মিরপুর। হয় কি সুমিতা যে হুট করে শোতে চলে আসাটা ঠিক না, আমি তোমাকে শোতে কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে কাশতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, এগুলো তো শেখার বিষয়। আমরা তো অনেকদিন ধরে রেডিও শো করি, কাজেই মানে শিক্ষা ব্যাপারটা কি, যত তুমি নিজে কেবল শিক্ষা কিন্তু নিজের মধ্যে রাখার বিষয় না, শিক্ষা অন্যকে বিলিয়ে দেওয়ার বিষয়, জ্ঞান অন্যকে বিতরণের জন্য। কাজেই সুমিতা আমি তোমাকে নিবিড় ভাবে এবং খুব আন্তরিক ভাবে রেডিও শো করা কিভাবে করতে হয় সেগুলো শেখাবো, এবং এরপর আমরা দুইজন একসঙ্গে হাত ধরে মিরপুর থেকে কারণ বাজার আসবো এই রেডিও শো করতে। এবং আগামী মঙ্গলবার আমাদের সঙ্গে থাকবেন সুমিতা, এবং সুমিতার সাথে থাকবেন আতিবেন্দ্র ছবি, এবং মাঝখানে পাউ হিসেবে থাকবেন মিল্ক ভিটামিন 2013 রাজীব
এবং সুমিতাকে। এবং সুমিতাকে আমি বলতে চাই, সুমিতা নিশ্চয়ই সেই বাংলা প্রবাদটি নিশ্চয়ই শুনেছে, আতিবেন্দ্র ছবির যে পর ভালো, পরের যে জঙ্গল ভালো। সুমিতা তুমি ঢাকায় এলে জঙ্গলে থেকো, সুমিতা তুমি ঢাকায় এলে ফুটপাতে থেকো, সুমিতা তুমি ঢাকায় এলে ছাদে থেকো, বস্তিতে থেকো, যেখানে বসি সেখানে থেকো, কিন্তু দোহাই সুমিতা আতিবেন্দ্র ছবির বাসায় থেকো না। যাই হোক, আমরা আতিবেন্দ্র ছবির বাসায় থাকবো না, সে মিরপুর থাকবে। মিরপুর কেন, তুমি ঢাকার মিরপুর এবং তার তৎসংলগ্ন এলাকার কোনো আশেপাশে থেকো না। আমি চাই না সুমিতা তোমার বড় কোনো ক্ষতি হোক।
সুমিতা কেন ক্ষতি হবে, আমি তাকে রেডিও শো করা শিখি
না ওখানে, না না আমি বলতে চাচ্ছি মিরপুরে প্রচুর মশার প্রকোপ রয়েছে,
মশার প্রকোপ সে মিরপুরে না থাকে আপনার কাছাকাছি মোহাম্মদপুরে
মোহাম্মদপুরে
থাকলে খুব নিরাপদ,
মানে মশার প্রকোপ কম।
ও আচ্ছা, মিরপুরে মশা বেশি, মোহাম্মদপুরে মশা কম। মশারা তো আপনার ইয়ে কি বলে গুগল ম্যাপ দেখে আর ইদানিং চলাচল করছে। যাই আমাদের ফোন নিতে হবে, দেখো না। হ্যালো হ্যালো, কে বলছিলে? হ্যালো হ্যালো, কে বলছিলে?
হ্যালো
হ্যালো, কে বলছিলে?
হ্যাঁ রবি, আমি
শোভন। ও শোভন, কি অবস্থা, হাউ আর ইউ? এই তো ভালো আছি। শোভন জোরে কথা বলো ভাইয়া।
হ্যাঁ ভাইয়া।
শোভন, আমাদের শ্রোতারা তোমার নামে হিউজ কমপ্লেন করছে, তুমি কন্টিনিউয়াসলি ফোন দাও। তুমি জানো যে এই শো যখন একটা বাজে তারপর রবি ভাই ক্রমাগত হাই তুলতে থাকে, রবি ভাইয়ের প্রায় ঘুমিয়ে পড়ে, আমরা রবি ভাইকে পানি ঢালি, রবি ভাইকে নাকে সরসরি দিয়ে জাগিয়ে রাখি, এবং সবচেয়ে কার্যকরী ওষুধটা হচ্ছে কোন রবি ভাইয়ের যদি কোনো ভক্তি বা ফ্যানি যদি ফোন দেয়। তোমার কারণে শোভন তুমি ফোনটা এত এনগেজ করে রাখো কন্টিনিউয়াসলি ফোন দিয়ে, যে রবি ভাইয়ের ভক্তিরা ফ্যানিরা রবি ভাইকে ফোন দিতে পারে না, এবং এই কারণে রাত একটার পর থেকে রবি ভাই ঝিমাতে থাকে। তুমি শোভন প্লিজ আমাদের শোর দিকে তাকাও, আতিবেন্দ্র ছবির দিকে তাকাও, তুমি আমাদের ফোনটাকে একটু রেহাই দাও প্লিজ। যখনই ফোন করি তখনই
দেখি ফোন দিই।
কেন তুমি ফোন দাও, একদম শুরু থেকে কন্টিনিউয়াসলি ফোন দাও, তোমার মোবাইলের ইয়ে নাই, মোবাইলে তো মানুষ।
আরে সমস্যা নাই, একটা
আচ্ছা হ্যাঁ বলো, কি বলো, তাহলে তাহলে কথা আছে, কথা বলো আমাদের।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো সব মেয়ে ফোন।
হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা শোভন, শোনো ভাইয়া, যে তোমাকে আমি সত্যি আনতে চেয়েছিলাম, তুমি ভেবেছিল ওটা ফাঁস দেবো, তোমাকে কালকে অথবা পরশু আমি ফোন দেবো, ফোন দিয়ে আমাদের সত্যি আসার নিয়ম কানুনটা একটু বুঝিয়ে বলবো, ঠিক আছে ভাইয়া?
আরে সমস্যা নাই, রাজীব ভাই সত্যি দেওয়া হয়েছে।
কি হয় দেখা হচ্ছে? ও আচ্ছা ঠিক আছে, তারপরেও রাজীবের সঙ্গে দেখা হোক, কোনো সমস্যা নেই। বাট তোমাকে ওই যে আমাদের যেদিন ই আসবে, কি যেন নাম, সুমিতা, সেদিন তুমিও থাকবে, ঠিক আছে?
দুজন একসাথে?
হ্যাঁ দুজন একসঙ্গে থাকবো, আমি তোমাকে কল দেবো, ঠিক আছে?
গাজীপুর
থেকে কে?
শুভ।
শুভ,
হ্যাঁ।
আচ্ছা বলুন,
আপনারা কেমন আছেন ভাইয়া?
আমরা ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন?
জি আমি ক্লাসে পড়ি না, আমি একজন সাংবাদিক, বাংলাদেশ দৈনিক বাংলা।
আপনি দৈনিক বাংলাতে আছেন?
জি।
দৈনিক বাংলা পত্রিকা বন্ধ হয়ে গেছে না অনেক আগে?
মা এখন অবজার পরে শুরু হয়েছে, তবে তো এখানে আবার আমি অনেকদিন যাবত ইয়েতে ছিলাম, অফে ছিলাম, মানে এখন আবার স্টার্টিং হয়েছে, স্টার্ট হয়েছে আর কি।
আচ্ছা, এই একটু আপনি একটু লাইনে থাকেন, এই ফাঁকে শ্রোতাদেরকে একটা আমি দিতে ভাই একটু বলেন না, যে একটা কথা আছে, দুনিয়ার কি ভাই দেখাইলো মুরগি খাওয়াইলো ডাইন, মানে আদেও কাজ কারবার একই সঙ্গে হাসিবেন্দ্র চবি যে একজন হাসিবেন্দ্র চবি যে বলে তার কাছে অমর ভাই আছে এটা অনেকে বিশ্বাস করে না। হাসিবেন্দ্র চবি যে বলে তারা একই ফেসবুক অ্যাকাউন্ট দুজন ব্যবহার করে তারা গরিব জন্য এটা বিশ্বাস করে না অনেকে, তাদেরকে আমি বলতে চাই আপনি এখনই টেলিভিশনের সামনে যান, টেলিভিশনটি অন করুন, এটিএন নিউজ আপনার যত নম্বরে আছে এটিএন নিউজে যান এবং গিয়ে দেখুন সেখানে হাসিবেন্দ্র চবি একই সঙ্গে শো করছে। হাসিবেন্দ্র চবি না, সে তার নাম হচ্ছে সোম, রবি ভাইয়ের যমজ ভাই সোম, হাসিবেন্দ্র সোম, সে তাকে টেলিভিশনে দেখা যাচ্ছে সেই মুহূর্তে লাইভ শো করছে এটিএন নিউজে। তা আমি যে বলি সবসময় যে আমার একটা যমজ ভাই আছে যেটা অধিকাংশ আমার নারী ভক্তরা বিশ্বাস করে না, তারা বলে না তুমি ঢং করো মুখ করো তুমুক করো, আসলে কিন্তু তা না, আমরা দুটো ভাই যমজ ভাই, বড় যে নাকি আমার এক মিনিট আগে জন্ম হয়, আমার নাম হচ্ছে হাসিবেন্দ্র ছবি আর আমার ছোট যে ও টিভিতে কাজ করে হাসিবেন্দ্র সোম, ঠিক আছে, ওকে এখনই টিভিতে দেখা যাচ্ছে এবং কি আজগবি একটা জায়গা পৃথিবী, মানুষ দেখে আসলে ভয় পাবে যে দেখি ভুতুরে কোনো ব্যাপার, একই সাথে রবি দুই জায়গায় শো করছে টেলিভিশন এবং রেডিও, রেডিও এবং টেলিভিশন, টেলিভিশন এবং রেডিও, আসলে এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই, পৃথিবী বিজ্ঞানময়। আচ্ছা হচ্ছে আমার যমজ ভাই, হ্যাঁ সরি আমরা শুভর সঙ্গে কথা বলছিলাম, শুভ বলুন।
আর
কিছু বলতে হবে, আর কিছু বলতে হবে
না, পাখি রবি ভাইয়া,
হ্যাঁ বলো ভালো লাগে না। আচ্ছা পাখি যন্ত্রণা
অবশ্যই ভালো লাগে।
আচ্ছা তারপর আর আর কাকে কাকে হাই বলতে হবে, এটা আমাদের হাই
না, কাউকে না, শুধু পাখি কে
হাই আওয়ার
হাই
পাখি, তুমি সাত মাস যাবত শুভর কাছ থেকে দূরে সরে রয়েছো, একটু একটু দাঁত মুখ চেপে চেষ্টা করো যেটাকে এক বছর আর পাঁচ মাস ওয়েট করলে এক বছর পূর্ণ হবে এবং তখন তোমরা এই ব্রেকআপের একটা অ্যানিভার্সারি পালন করতে পারবে পাখি। আর সাতটা মাস যেহেতু ধৈর্য ধরতে পেরেছো একটু কষ্ট করে, আর পাঁচটা মাস ধৈর্য ধরো তাহলে এক বছর পূর্ণ হবে এবং তখন অ্যানিভার্সারি অফ ব্রেকআপ, আমরা আমাদের প্রেমের অ্যানিভার্সারি পালন করি, আমরা আমাদের ব্রেকআপের অ্যানিভার্সারি কেন পালন করবো না। আপনি শুধু অ্যানিভার্সারি কেন, অর্ধযুগ পূর্তি হয়, আচ্ছা দশক পড়তে হয়, যুগ পড়তে হয়, তারা কষ্ট করে যখন ছয় মাস সাত মাস থাকতে পারবে, ছয় বছর পারবে না, ওইটা বলা যায় ছয় বছর পর্যন্ত। পাখি তুমি যেখানেই থাকো ধৈর্য, তোমার ধৈর্যের প্রশংসা করি, তুমি শুভর কাছ থেকে সাত মাস অনেক দূরে রয়েছো, এই ধৈর্য সবার থাকে না, এই ধৈর্যটাকে ভাই শক্ত হাতে ধরো এবং তুমি আরো পাঁচ মাস করো, পাঁচ মাস করার পর এক বছর পূর্ণ হবে, তখন আমরা এই রেডিও শোতে পাখি শুভর এক বছর বিচ্ছেদ বার্ষিকী জাতীয় ভাবে পালন করব। তারপর তুমি যদি ধৈর্য ধরে আরো এক বছর থাকতে পারো তাহলে আমরা দু বছর পালন করব, এইভাবে আমরা গোল্ডেন জুবলি, সিলভার জুবলি এবং জুবলির পর জুবলি পালন করতে। ওকে আমাদেরকে, হ্যাঁ
পাখিকে নিয়ে কিন্তু আরেকটা গান আছে,
কোন কোন গান
আছে, সুন্দর একটা গান আছে,
রবি ভাই
বলেন তো কোন গানটা?
আমার খুব ফেভারিট একটা গান আছে, আমি জানি না আমাদের কি না, আমি জানি না এই গানটি, আমার ধারণা এবিসিতে থাকবে না, কারণ এবিসি রাজ্জাগা পাখিটা সুযোগ, রাজ্জাগা পাখি হয়ে জেগে আছি তুমি আমি, তুমিও কি তাই ভাবছো এখন যা ভেবেছি আমি, অদ্ভুত সুন্দর একটা গান, এল আর বি যতগুলো গান আছে তার মধ্যে এটা বেস্ট গান, এবং যাতে যেহেতু এটা খুব বেস্ট একটি গান
সেই গান আমাদের এবিসি তে নেই আছে
তোমরা কি আজকে ভাত খেয়েছো
অবশ্যই ভাত খেয়েছি ভাত না আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি
মুরগি
মুরগি মানে হ্যাঁ মুরগি
খেয়েছি
মুরগি হ্যাঁ মুরগি
আমরা মুরগি শব্দটা শুনলে একটু ভয় পেয়ে যাই বুঝছো মুরগি শব্দটা এখন আমাদের কাছে একটা আতঙ্কের প্রতিশব্দ আমরা হয়নের স্বপ্নে
মিশে যাই
এইটাই খুবই খুবই জটিল একটা প্রশ্ন রোহে বলেন এটা এবার কণ্ঠ শুনে মেয়ে ছেলে এবং
দেখো আমরা 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 ফল আমরা 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 মোটেও জেন্ডার বায়াস না ঠিক আছে আমরা নারী পুরুষ
সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই
মহান কিছু নেই
তোমাদেরকে মুরগি বানিয়ে ফেললাম
চোখে নারী পুরুষের কোন ডিফারেন্স নেই তুমি হচ্ছে মানুষ এটাই তো বড় কথা তাই না শুভ
শোনো হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে যুগে যুগে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দোয়ার হলো খুড়া ঠাকুর দাঁড়ায় দোয়ারে পূজার সময় হলো আকল দেখিয়া পাকেল পূজারি খুলিল ভজনালয় দেবতার তরে আজ ভজাটা যা দিয়ে দিবে নিশ্চয় তারপর তারপর যেন কি আচ্ছা দেখো ওকে
আচ্ছা
আচ্ছা পাখি খুবই ভালো লাগলো আমার জীবনের খুব স্বপ্ন ছিল একজন সাংবাদিকের সঙ্গে আমি কথা বলবো এটা আমার সত্যি ভীষণ স্বপ্ন একজন
আমরা কোনোদিন কোন সাংবাদিক
দেখি নাই একদমই দেখি নাই খুবই ভালো লাগলো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে
তবে আমাদের গাজীপুরে সবচেয়ে ভালো ফলন হলো কাঁঠাল তো এখন তো কাঁঠাল নেই যখন কাঁঠাল হবে তখন অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব আপনারা কাঁঠালের সময় অবশ্যই আমাদের এখানে আসবে আর দ্বিতীয়ত হলো আমাদের যে টাকা বানায় টাকশাল যাকে বলে
অ্যাবসলিউটলি আমরা গত সপ্তাহে খুব আক্ষেপ করছিলাম যে টাকশালে যদি আমাদের পরিচিত কেউ থাকতাম ঘুরে আসতাম
তবে শুভ একটু আপনাকে জানিয়ে রাখি কাঁঠাল আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল খাওয়া তো দূরের কথা কাঁঠাল দেখলেই আমার সারা শরীরে অ্যালার্জি ওঠে কিন্তু রাজীব কাঁঠালের দারুণ
ভক্ত
কারণ রাজীব খালি কাঁঠাল খায় না একটা কাঁঠাল জড়িয়ে ধরে কাঁঠালের সিজনে সে ঘুমায় যে জন্য তার শরীরে মাঝে মাঝে খোঁচা খোঁচা দাগ দেখা যায় এবং রাজীব পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে খুবই ওস্তাদ
ভালো লাগে
কাঁঠাল রাজীবের খুবই ভালো
লাগে সবচেয়ে বড় কথা পিরিতি কাঁঠালের আঠা গো মানে কাঁঠালের আঠার সঙ্গে যে পিরিতির যে তুলনাটা করা হয়েছে এবং তখন থেকে আমার কাছে আসলে মনে হয়েছে এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না কাঁঠালের আঠা একই সঙ্গে আঠালো একই সঙ্গে একটু একটু বিরক্তি করো পিরিতির ব্যাপারটাও তাই একটু
আমি একটু রাজীব ভাইয়ের সাথে কথা বলছি
হ্যাঁ আমি রাজীব ভাইয়ের কথা বলছি তুমি এতক্ষণ আমাকে বললা রবি ভাইয়ের সঙ্গে বলো
রাজীব ভাইয়া
হ্যাঁ বলো
রবি ভাইয়া তো বললো যে আমার পাখিকে 5 মাস আর অপেক্ষা করতে প্লিজ প্লিজ ভাইয়া তুমি আমার পাখিকে বলো কালকের মধ্যেই যেন চলে আসে
আচ্ছা পাখি তুমি প্লিজ প্লিজ কালকের মধ্যে চলে এসো
কালকের মধ্যে চলে যাও কিন্তু এখনই উড়াল দাও যেখানেই আসো
হ্যাঁ
উড়াল দিয়ে চলে যাও আমরা কি রাত জায়গা পাখি গানটা বাজাতে পারবো না আমরা বোধ হয় রাত জায়গা পাখি গানটা বাজাতে পারবো না কিন্তু গানটা আমার শুনতে খুবই মন চাচ্ছে
আমি তোমাকে একটা গান শোনাইতে পারি তোমাদেরকে পাখিকে নিয়ে খুব আমার সবচেয়ে প্রিয় মানে ফেভারিট গান
আমি
ডাকি তাকি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাকি তুমি ঘুমাইছো নাকি বুলবুলি আর তোতা মৌনা তত না আমি ডাকি তোরে তত না আমি ডাকি হঠাৎ করে চলে গেলে দেখলাম না চলাকি
অনেক
বাজে অনেক
ঘুমায় পড়ছিলাম
আমরা কি শোর মাঝখানে আসছি আমরা এখন কোথায়
আমি কোথায়?
আমরা কোথায়?
আমি কোথায়? অসংখ্য ধন্যবাদ শুভ আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তুমি বেঁচে থাকো, তুমি বড় হও, তুমি এরকম আরো ঘুম পড়ি হয়ে যাও, ঘুম মানুষ হয়ে থাকো, ঘুম হয়ে যাও। ধন্যবাদ শুভ তোমাকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। হ্যাঁ রাজীব, আমরা কি যেন বলছিলাম, ও রাত জায়গা পাখি গানটা কেন পাওয়া যাবে না, এটা শোনার জন্য আমার মন আকুলি বিকুলি করতে ছিঁড়ে যাচ্ছে। এবং তোমরা যারা আমাদেরকে ফোন দিতে চাও, 8153539 হচ্ছে আমাদের নম্বর, এই নম্বরে কল দাও, 8153539। আমরা তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো। আর যাই দয়া করে রাত জাগা পাখি গানটা শোনার জন্য আমি মারা যাচ্ছি, এই গানটি আমাদেরকে শোনানোর ব্যবস্থা করে। এবং ফোনে একজন রয়েছেন, হ্যালো কে বলছিলেন? হ্যালো,
আপনি খুব ভালো বন্ধু আমার, প্লিজ।
আপনি ফেসবুকে আছেন? হ্যালো হ্যালো,
আমি ফেসবুকে নেই কিন্তু হবো।
আপনি যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে আমি আপনাকে অনলাইনে আমি আপনাকে অন এয়ারে নিবো, কিন্তু একটা শর্ত আছে, আপনি আমার মোবাইলে 50 টাকা পাঠাবেন। পাঠাবেন? আমি আপনাকে বিশ্বাস করতেছি, আমি আগে অন এয়ারে দিচ্ছি, কিন্তু পাঠাবেন, কিন্তু 50 টাকা পাঠাবেন তো, ঠিক কথা দেন, কথা দেন, পাঠাবেন কথম কথম 360। আচ্ছা না, আপনাকে আমি অন এয়ারে দিচ্ছি, আপনি এই এখনই কথা বলবেন। হ্যালো
হ্যালো,
কে বলছিলেন?
হ্যালো
হ্যালো, কে বলছিলেন? রবি ভাইয়া বলছিলাম। জান্নাত, জান্নাত কোথা থেকে বলছিলেন? জান্নাত তো আগেও ফোন দিয়েছিল আমাদেরকে, সম্ভবত তাই না?
হ্যালো,
ফোন দিয়েছিল, তারপর কি হয়েছিল বলো তো। এইরকম একটা কমপ্লেন আমাদের কাছে অনেকেই করতেছে যে ফোন আমরা দেই কিন্তু জাহিদ সেই ফোনটা পৌঁছায় দেয় না। তো আমরা শুনতে পাচ্ছি জাহিদ কি কি বলে, জাহিদ তোমার সঙ্গে ফোনে কথা বলার সময় কি কি ধরনের কথা বলে বলো? জাহিদ তো আমাদের দূরে শুধু লাইনে থাকে, আচ্ছা এটা তো ঠিক না, মানে জাহিদ তো আমাদের থেকে দূরে থাকে, তো এই কারণে আমরা ঠিক ও ফোনে ফিস ফিস করে কি কথা বলে এটা তো আমরা জানি না। ও কি কোনো অ্যাডভান্টেজ চায়, যেমন কোন ধরনের অ্যাডভান্টেজ ফোনের লাইন দেওয়ার বিনিময়ে? টাকা বসে কি জাহিদ চায়? চায় না, আমি কিন্তু খেয়াল করছি, আপনি খেয়াল করছি না, এটা সিরিয়াসলি বলছি, আপনি কিন্তু একটা অ্যাকশন নেবেন। আসলে ফিস ফিস করে যখন ফোন আসে কথা বলে,
কথা বলে টাকা পয়সা কি, মানে আপনি কিন্তু জান্নাত ভয়ের কিছু নেই, আপনি কিন্তু সিরিয়াসলি বলতে পারেন যে জাহিদ কি টাকা পয়সা কিছু চাইছে আপনার কাছে?
না ভাইয়ার মতো ভালো তো আছে নাকি? সে খুব ভালো, আমি তো তার
আবার এটা শোনা যায় জাহিদ নাকি প্রায় যে মানে ফোন দিয়ে বলে যে আমার মোবাইলে ফেসবুক করেন, এইসব কি বলে জাহিদ?
না জাহিদের মতো ভালো কেউ আছে নাকি? আমার তো ভালোই হয় না।
ঠিক আছে, আসলে না জাহিদ, আপনি কিছু মনে করবেন না, আমরা জাহিদ আমাদের মানে পারস্পরিক সম্পর্কে চির ধরনের জন্য অনেকে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে জাহিদ সম্পর্কে। জাহিদ ভালো ছিল আমরা জানি, জানি জাহিদ ই করে না। আচ্ছা জান্নাত, হ্যাঁ কি বলো, তারপর কি অবস্থা? আমরা অনেক অনেক ভালো আছি, তুমি কেমন আছো জান্নাত?
আমি তো খুব খুশি এখন, মানে একটু আগে এত খারাপ লাগছিল।
কেন খারাপ লাগছিল?
ফোন আমি দিলে কোনো দিনও পাই না,
এতক্ষণ মনে হয় আমার এতক্ষণ ধরে রিলিফ হচ্ছে হইতেছে তো রিলিফ হচ্ছে না, তো এখন
কসম করে বলেন জাহিদ কে আপনার কাছে টাকা জিতেছে, কসম করে বলেন তো। না না এটা
শোর রেপুটেশনের ব্যাপার, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আমার পার্সোনাল নাম্বার আপনাকে দেব, ওই নাম্বারে আপনি আমাকে দিনের পর দিন বছরের পর বছর সবসময় কথা বলবেন। পার্সোনাল নাম্বার আমি যদি অনলাইনে দিয়ে দিই গাথা, সবাই তো নাম্বারটা পেয়ে যাবে না, তখন সবাই ফোন
সবাই তখন বলবে আমি জান্নাত,
আমি
ছেলেরা ফোন করে বলবে
আমি জান্নাত, এরকম কথা হইলো। আমি ওটা তোমাকে দেবো পার্সোনালি, তুমি জাস্ট আমাকে বলো যে কসম করে বলো যে তোমার কাছে যাই পয়সা পাতি চাইছে কিনা। না তুমি বলো, তুমি কথম করে বলো, চাইতে না চাই নাই না 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 জানাত, এই ব্যাপারটা সুরাহা হতেই হবে, কসম করে বলো। জাহিদ কি তোমার কাছে
জাহিদ চলে গেল কেন, মানে এই শোয়ের কলের মাঝখানে জাহিদ উঠে চলে গেল, জাহিদকে ওখানে দেখে আনেন রে ভাই, একটা ফয়সালা হয়েছে, আমি জাহিদকে দেখে আনতে যাচ্ছি আপনি, এটা একদম সামনাসামনি সব এটা হবে, মানে জাহিদ বারবার এটা একদম একাধিক শ্রোতা আমাদের কমপ্লেন করতেছে যে আমরা ফোন দিলে বিভিন্ন রকমের আমাদের বলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, ফ্লেক দিয়ে পাঠাও, অমুক পাঠাও, তাহলে এটা কি, হোয়াট ইজ দিস,
কসম করে বলো তো, সত্যি করে বলো তো কি হয়েছে।
শোতে
চান্স দেওয়ার জন্য ঘুষ খাওয়া যেমন হারাম, ঘুষ দেওয়াটাও হারাম জান্নাত।
আমি তো বললাম আমি তো জানি এত অপরাধ, তো খুব ভালো লাগতেছিল যে আপনাদের সাথে কথা বলতে আমার দুঃখের সাথে ছিল না।
আচ্ছা ঠিক আছে জান্নাত, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। এরপরে টাকা পয়সা চাইলে তুমি আমাদেরকে ফোন না দিয়ে পুলিশকে ফোন দিও,
ঠিক
আছে। মিটেই গেল, তুমি কদমতলি থানায় গিয়ে জাহিদের নামে একটা জিডি করো, তুমি আগে কথা দাও জাহিদের নামে জিডি করবা, তাহলে আমরা তোমার সঙ্গে কোনো কথা বলবো, করবা না করবা না কোনটা? একটা বাচ্চাও কিন্তু একটা মামলা করতে পারে, যদি করার কোনো ব্যাপার না, যে তুমি ফোন দিবা, ফোন দিয়ে ইয়েতে যাবা, থানায় যাবা, থানায় গিয়ে বললো এটা লিখবা, যেরকম আমি কল দিচ্ছিলাম জাহিদ বলতে যে 50 টাকা ফ্রেজি করে যা আমি কলেজ জিডি করে আসবা। জাহিদ যেমন টাকা কি অপরাধ করেছে, তুমি টাকা দিতে রাজি করে একই অপরাধ করেছো, কিন্তু তোমার অপরাধ আমরা ক্ষমা করে দিতে চাই, তুমি এখানে কসম কাটো যে তুমি মামলা করবা। আমাদের সঙ্গে বলো, আমি এই মর্মে কসম করিতেছি যে
আমি এখন কসম করিতেছি যে
আমি জাহিদের নামে জিডি করিব,
জিডি করিব,
তাহাকে জেলের ভাত খাওয়ানোর চেষ্টা করিব,
তাহাকে জেলের ভাত খাওয়ানোর চেষ্টা করিব,
তাহাকে জেলের ভাত খাওয়াইতে না পারিলে,
তাহাকে জেলের ভাত খাওয়াইতে না পারিলে
আমি দুই বেলা অল্প একটু কম ভাত খাব,
আমি দুই বেলা অল্প একটু কম খাব, এবং আমি কম খাইব।
কসম কসম কসম
কসম কসম কসম।
ওকে জান্নাত ভালো থাকো, সুস্থ থাকো।
হ্যাঁ হ্যাঁ জান্নাত, আমি শুনছি, বলো।
হ্যাঁ ভালো আছেন?
হ্যাঁ, তুমি কেমন আছো?
খুব ভালো আছি। মানে আপনি রবি ভাই আর রাজীব, আপনাদের এত বড় ফ্যান আমি যে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না, ঠিক আছে? এমনকি আমি প্রত্যেকদিন সকাল রাত্রি মানে মঙ্গলবার শুক্রবার এই দুদিন শোনা শুনলে মনে আমার ঘুমই আসে না।
আমাদের শোর কোন অংশটা তোমার সবচেয়ে ভালো লাগে?
বেশি ভালো লাগে ফোনেরটা, বেশি ভালো লাগে মুখে মুরগিটা আর ফোনেরটা। হ্যাঁ, ফোনেরটাই বেশি ভালো লাগে মুরগিটার থেকে।
কাকে
মুরগিটা খুব ভালো লাগে?
মুরগিটা বেশি ভালো লাগে না? আচ্ছা, কাকে বেশি ভালো লাগে, আসিফেন দাস রবিকে নাকি রাজীব হাসানকে?
মনে হয় কি এদিকে যদি একটু বেশি দেখা হয় মনে হয় না, মানা তার সে তো আছে না, মানা দুজন কি এত ভালো লাগে, মানে দুজন একদিন একদম মাসেও শুতে আসলে মনে হয় ভালো লাগে না। যেমন এই সেদিন আপনি আসেননি, খুব খারাপ লাগছিল, তাও আবার আজকে রবিবার না আসলে খারাপ লাগবে, কারণ আপনাদের দুজন কি খুব ভালো লাগে।
অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জান্নাত, তুমি আমাদেরকে ফোন দেবে, আমাদের সঙ্গে নিয়মিত কথা হবে তোমার, আশা করি তুমি ভালো থাকবে। এবং
কিন্তু তুমি যদি জিডি না করো, জিডি নাম্বার যদি আগামী সপ্তাহে বলতে না পারো, যে জিডি কিন্তু নাম্বার থাকে, ঠিক আছে, ওই জিডি নাম্বার যদি আমাদের বলতে না পারো, তাহলে তোমাকে আমরা তখন তোমার বিরুদ্ধে আমরা জিডি করব। ভালো থাকো জান্নাত, সুস্থ থাকো, স্বাস্থ্য থাকো,
শান্তি থাকো।
সপ্তাহে যদি না পাও মানে
তুমি
আর জান্নাত না বলে তুমি বলবো আমার নাম ফেরদৌসী, ফেরদৌসী মজুমদার, ব্যাপারে ফেরদৌসী, শুধু ফেরদৌসী, ঠিক আছে, তাহলেই হবে। ওকে ধন্যবাদ জানাতে, টাকা শেষ হয়ে গেছে, এটা খুবই স্বাভাবিক, এতক্ষণ কথা বললে কারবার টাকা থাকে। যাই, আমরা কি রাত জায়গা পাখি গানটা পেয়েছি? কেন আমরা রাত জায়গা পাখি গানটা শুনছি না? শোনার আগে শেষবারের মতো দিয়ে দিচ্ছি এই সপ্তাহের কুইজের কল। এই সপ্তাহের কুইজটি রাজীবের জীবনের উপর ভিত্তি করে রচিত,
জীবন থেকে নেয়া,
জীবন থেকে নেয়া। শুনো এই সপ্তাহের কুইজ।
এক কৃষকের তিনটি গরু, একটা গরু দেয় 1 কেজি দুধ, আরেকটা গরু দেয় 2 কেজি, তৃতীয় গরু তা দেয় 3 কেজি দুধ। আপনাদের বলতে হবে 3 কেজি দুধ যে গরুটা দেয় সে কিভাবে ডাকে। অপশন এ আম্মা, অপশন বি আম্মা, অপশন সি আম্মা।
অপশন এ, বি অথবা সি লিখে পাঠাও যে কোনো মোবাইল থেকে 221 এই নম্বরে, এবং বিজয়ীদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য পুরস্কার। এবং আমরা ছোট্ট একটা গান শুনে ছোট্ট একটা বিরতি নেব। শুনছ আমার এই জীবনের সবচেয়ে সেরা গান রাত জাগা পাখি বাই এলার।
তোমাকে সেই বাতি জ্বালাও তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্টার স্টুডিও, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব হাসান এবং ফোনে আমাদের সঙ্গে একজন রয়েছেন। হ্যালো, কে বলছিলেন?
হ্যাঁ, গাজীপুর থেকে বলছিলাম, নীলপদ্ম।
গাজীপুর থেকে নীলপদ্ম, নীলপদ্ম তোমাকে নিয়ে শুনিল একটা কবিতা লিখেছিল, তুমি কি জানো সেই কবিতাটা কি? আজকের বিজয়ী হচ্ছে সাজু চিটাগাং। সাজু, তোমাকে যেকোনো মুহূর্তে ফোন দেবে, জাহিদ ফোন দেবে তোমার পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সাজুর জন্য অভিনন্দন এবং হাততালি। আচ্ছা, ওই কবিতাটা হচ্ছে, কেউ কথা রাখিনি, 30 বছর কাটলো কেউ কথা রাখে না। ছেলেবেলায় মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 পহরের বিল কাটাতে দিতে হবে। তুমি শোনো, ভালোবাসার জন্য আমি প্রাণ হাতের মুঠোয় নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, এ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি 108টা লাল পদ্ম, না নীল পদ্ম।
ঠিক আছে,
তবু কথা রাখি। হ্যাঁ বলো বলো।
আমি তো জানছি তুমি চিনতে পারো নাই।
না, আমি চিনতে পারিনি।
এত মেয়েদের ভিড়ে কোথায় পড়ে থাকি আমি? আমি একটা মানুষ, গামছা একটা কাপড়, আমি একটা পাখি,
আরেকটা
জোড়া দিতে হবে রাজীব ভাইকে নিয়ে। রাজীব ভাইকে একটা গান মানে বাজাবেন পরে, এই শোতে সময় না হলে সামনে শোতে। এই যে গরু তুই মানুষ হলি না, ভদ্রতা কিছু শিখলি না, এই গানটা রাজীব ভাইয়ের জন্য।
এটা রাজীবের জন্য অবশ্যই বাজানো হবে, একটু গেছো না প্লিজ।
গরু তুই মানুষ হইলি না,
মায়ের বাপ
ভদ্রতা কিছুই শিখলি না, আমার মতো তো শিখার নাই জোর, এত বড় হইলে তবু মানুষ হইলি না, গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কিছুই শিখলি না।
শেষ,
আমি অনেক এতটুকুই মনে আছে,
এতটুকু হলে তো গরু মানুষ হবে না ভাইয়া, গরুকে মানুষ করতে হলে গানটাকে। আচ্ছা
ভাইয়া,
হ্যাঁ, আর তোমার নামটা কি বললে জানো?
আমার নাম নীলপদ্ম বলেছিলাম।
নীলপদ্ম কোথা থেকে বলছিলে?
গাজীপুর থেকে, টঙ্গী গাজীপুর মধ্য আরিফপুর।
আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কিন্তু কখনো গাজীপুর যাইনি। অনেক জায়গায় আশীর্বাদ রবি শাখা আছে কিন্তু যাদবপুর স্মরণে পড়ে গাজীপুরে তার শাখা।
তো তুমি যেভাবে বলতেছো আমি তো নিজেই ভয় পাচ্ছি, কি হলো
রবি না?
হ্যাঁ, গাজীপুর তো অনেক সুন্দর একটা জায়গা, সবুজ আর সবুজ অনেক সুন্দর।
হ্যাঁ, এখানে নীলপদ্ম ফোর্টে,
হ্যাঁ,
মানে খুব স্বাভাবিক ভাবেই খুব সুন্দর হতে বাধ্য।
এই যে নীলপদ্ম আছে গোলাপি, তারপর হালকা হালকা সাদা সাদা গোলাপিও আছে। এটা হলো যে আপনার কাজী আজিমুদ্দিন কলেজের পাশে, দুই পাশে বিরাট বড় বিল, এখানে তো অভাব নেই।
ওকে, তোমার সঙ্গে কথা বলে অনেক 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 ভালো লাগলো নীলপদ্ম। কিন্তু তুমি আমাকে কবিতা একটা বলতে দিলা, তাই আমি কবিতা এখন আবৃত্তি করবো। যাই, আবার কবিতা
না না, আমি কবিতা শুনবো না, শুনবো না। নিজেরা অনেক বগর বগর করেন বুঝছেন, আমি কি করি?
আচ্ছা করো, তুমি কি বগর বগর করতে
বানাইবেন? টিয়া পাখি
না,
দুই টিয়া পাখি,
আমরা মুরগি, আমরা মোরগ খাবো, তুমি যদি মুরগি হও আমরা মোরগ।
আমি আমি জানি না,
তুমি মুরগি হলে আমি হব মোরগ, কি করতে গেছেন এরকম? হ্যাঁ হ্যাঁ,
এই আপনারা এই যে আজকে যে মানে টেস্ট দিয়েছেন সেটা মানে আমি যত বুঝেছি, আমি এত বেশি বুঝি না, আমি ব্রেন অনেক ভালো কিন্তু লেখাপড়াতে প্রচুর ফাঁকি দিয়েছি।
ব্রেন ভালো, ব্রেন যে ভালো এটা কিভাবে বুঝলেন আপনি?
হ্যাঁ, সরস্ব যা অবশ্য ভালো বলা যায় না একটা করছে, কারণ অনেক বই অনেক কিছু পড়লে অনেক জ্ঞান বুদ্ধি বাড়ে, এত সরল সোজা মানুষ আমার কাছে বুদ্ধি টুদ্ধি নাই।
আচ্ছা, দুই আর দুই যোগ করলে কত হয়? এটা দিয়ে প্রমাণ হবে, দুই আর দুই যোগ করলে কত হয়?
এটা যেহেতু হাসির প্রোগ্রাম শুনলে বুঝতে পারেন, দুই আর দুই যোগ করলে বারো হয়।
দুই আর দুই যোগ করলে বারো হয়?
ইয়েস।
আপনার আইকিউ আর একটা মাগুর মাছের আইকিউ প্রায় কাছাকাছি, ঠিক
আছে? অবশ্যই,
আপনার বুদ্ধি খুবই কম, দুই আর দুই যোগ করলে বাইশ হয়, ঠিক আছে? ওকে, তারপর বলুন আর কি।
ও তাই, এটা তো চিন্তা করতে পারি না, কিন্তু এত গাধা হন আমি ভাইয়া, মিষ্টি ও কামরায় খাই, কলাও ছিল খাই, ঠিক আছে ভাইয়া?
হ্যাঁ,
ওই যে কথায় বলে না, সিঙ্গারার ভিতর আলু এলো কি করে, এই সিঙ্গারা
কিন্তু পদ্ম খনা নামে একজন ছিল যে প্রচুর বটন দিয়ে গেছে, এবং আমরা জানি খনার বটন নামে সেগুলো বিখ্যাত। আমার মনে হচ্ছে আপনি হচ্ছেন এই শতকের খনা, আপনি যত একের পর এক মানে গরু তুই মানুষ হলি না থেকে শুরু করে আপনি যতগুলা এ পর্যন্ত প্রবাদ বাক্য উপহার দিলেন আমাদের, সর্বশেষ জানি কি দিলেন, কি ছেলে খাই একটু আরেকবার বলেন না?
মিষ্টি কামড়ায় খাই, কলা মানে ছিলে।
আপনি এগুলো লিখে রাখা শুরু করতেন, কোথাও লিখে রাখেন এগুলো আপনি, নাকি এমনি জাস্ট বলেন?
না, লিখি নাই।
এগুলো লিখে ফেলে আগামী বইমেলায় বই বের করা এখন এটা সময়ের দাবি। আমি তো নীলপদ্ম, আমি আপনাকে জানাই রাখি, রাজীব কিন্তু কলা কামড়ায় খায়, মিষ্টি খায়। হ্যাঁ,
তাহলে তো রাজীব ভাই তোমার বেশি দরকার।
রাজীবকে বেশি দরকার না?
হ্যাঁ, সেদিন তো রাজীব ভাই আমার আমার নাম লিখেছিল জানতু,
আপনাকে কে বলতে ক্লিয়ার করেন, রবি ভাই বলছেন, আমি বলছি
রবি ভাই, রবি ভাইকে তো আমি বলছিলাম যে কেউ তো বউ বলে না, আমি তো
বউ বলছে
ফোন করেছিলাম। হ্যাঁ, আমি তো রাজীবের বউ হয়ে ফোন করেছিলাম।
আমি
রবি ভাইয়ার কথাই বলতেছিলাম, আপনাদের নামে তো কাছাকাছি যে
সমস্যা নাই, দুজনকে অনেক পছন্দ করি।
কাকে বেশি পছন্দ করো?
রবি ভাইকে একটু বেশি করি।
ও একটু বলো না, আই লাভ ইউ।
I love you. আমি একটু আগে মেসেজের মধ্যে আই লাভ ইউ লিখেছিলাম। তোর কি মান ফেলি না এই গানটা?
আমাদের সময় আসলেই শেষ, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, এবং আশা করি আবারও কথা হবে, এবং যারা যে যেখানে শুনছেন শুনলেন, একটু অসাধারণ একটি সময় কাটালাম আমরা, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের কষ্ট করে আমাদেরকে এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা শুনছেন মেন্টোস বাতি জ্বালাও, বাই বাই।